fear. The real fear with us.
Assalamualaikum. দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন আপনার দ্য হরর ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আফনান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে ঘটে যাওয়া বা আপনাদের পরিচিত কারোর সাথে ঘটে যাওয়া বা আপনাদের এলাকায় ঘটে যাওয়া বা আপনাদের পার্শ্ববর্তী এলাকায় ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনা আমাদেরকে শেয়ার করতে পারেন। আপনারা ঘটনা লিখে বা রেকর্ড করে উভয়ভাবে আমাদেরকে পাঠাতে পারবেন, আর ঘটনা পাঠাতে পারবেন আমাদের ইমেল অ্যাড্রেসে। আর আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে afnandahororworld@gmail.com। কথা না বাড়িয়ে সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের এবারের 95 নম্বর এপিসোডে। লিসেনার্স, এর স্পেশাল এপিসোড আমরা করেছিলাম মোট 4টি। 4টি এপিসোডের মধ্যে 2টি ছিল পুরীর ঘটনা, এছাড়া অন্য যে ঘটনাগুলো ছিল সেই ঘটনাগুলো আপনাদের কাছে খুব ভালোভাবে প্রশংসিত হয়েছে জেনে আফনান দা হরর ওয়ার্ল্ড পরিবার অত্যন্ত আনন্দিত। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই একটি বিষয় আমাদেরকে বলে থাকেন, দীর্ঘ ঘটনা চাই, ঘটনা যেন ছোট না হয়। আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে দীর্ঘ ঘটনা আমরা কম পাই। আমরা এমন এমন ঘটনা পাই যেটি 10 থেকে 12 মিনিট, সর্বোচ্চ 15 মিনিট, এই ঘটনাগুলো আমরা বেশি পাই। এমন হয় 1-2 মিনিটের ঘটনা পাই। এটা সত্য যে ভয়ের ঘটনা সাধারণত দীর্ঘ হয় না। মনে করুন একজন রাতের বেলা বেরিয়েছে, অল্প সময়ের মধ্যে একটি ভয়ানক ঘটনা ঘটে গেছে, তো ওই ঘটনাটি উনি যখন বলবেন সেটি কত সময় ধরে হতে পারে চিন্তা করুন। এই কারণে এই ধরনের ভয়ের ঘটনা আমাদের বাংলাদেশে বেশি পাওয়া যায় বলে আমাদের এপিসোডের বিভিন্ন ঘটনাগুলো খুব বেশি দীর্ঘ হয় না, আবার কিছু কিছু ঘটনা দীর্ঘ হয়। সুতরাং ছোট, মাঝারি, বড় এগুলো মিলিয়েই আমরা এপিসোড সাজিয়ে থাকি, যার কারণে আমাদের এপিসোডের যে ডিউরেশনটা কখনো 1 ঘন্টা 20 মিনিট, কখনো 1 ঘন্টা 40 মিনিট, কখনো 2 ঘন্টা ক্রস করে, কখনো 2 ঘন্টার নিচেই থাকে, কখনো 2 ঘন্টা বা 1 ঘন্টা 50 মিনিট এরকম হয়ে থাকে। এই জন্য আমরা নির্দিষ্ট করে বলতে পারি না যে আমাদের এপিসোডের ডিউরেশনটা কতটুকু হবে। আমরা প্রত্যেকটা এপিসোডে আপনাদের জন্য 6-6টি ঘটনা উপস্থাপন করার চেষ্টা করি এবং করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ওই 6টি ঘটনার লেন্থ যতটুকু হবে আমরা ঠিক ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আপনারা বলতে পারেন যে তাহলে আরো ঘটনা অ্যাড করলে তো হয়। আসলে আমরা কোয়ালিটির দিকে নজর দিতে চাচ্ছি, যার কারণে আমরা 6টি ঘটনা নিয়ে আপাতত আপনাদের সামনে উপস্থাপন করতে চাই ঘটনাগুলো। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা যেই ধরনের ঘটনাগুলো পাই এইভাবেই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যার কারণে অতিমাত্রায় রস মিশ্রিত করে বা অলংকার মিশ্রিত করে উপস্থাপন করার চেষ্টা আমি করি না। কারণ আমি কোনো ভয়েস আর্টিস্ট নই, আমি একজন স্টোরি টেলার মাত্র। তাই আমি যেভাবে ঘটনাগুলো বলে অভ্যস্ত আপনাদের সামনে সেভাবে উপস্থাপন করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার বলাটা আপনাদের কাছে ভালো লাগে, আমার বলা শুনলে অনেকের কাছে মনে হয় যে সেই গ্রামে ছোটবেলাতে যেরকম ঘটনা শুনেছি ওভাবে শুনছি। এই কারণে আমার ঘটনাগুলো আপনারা পছন্দ করেন, আমার কণ্ঠের জন্য পছন্দ করেন বিষয়টা এরকম নয়। আল্লাহ আমাকে যতদিন আপনাদের সামনে গ্রহণযোগ্যতা দেবেন ততদিনই আমার ঘটনাগুলো আপনাদের কাছে ভালো লাগবে বা আমার বলাটা ভালো লাগবে। যেদিন আল্লাহ গ্রহণযোগ্যতাটা কমিয়ে দেবেন তখন কিন্তু আমার বলা ঘটনাগুলো আপনাদের কাছে আর ভালো লাগবে না। অনেকেই বলেন যে আগের মতো তো ভয় পাই না। লিসেনার্স, একই ধরনের ঘটনা বলতে বোঝাচ্ছি যে ভয়ের ঘটনা আপনি যখন দীর্ঘ সময় ধরে শুনবেন তখন ওই বিষয়গুলো আস্তে আস্তে ওই শুনতে শুনতে মানুষের একটা অভ্যস্ততা চলে আসে, যার কারণে আগের সেই ভয়ের যেই অনুভূতিটা হতো সেটা কিছুটা হলেও কমে যায়, এটাই স্বাভাবিক। তো তারপর আমরা চেষ্টা করছি ভিন্ন ভিন্ন ঘটনাগুলো যেগুলোর বিষয়বস্তুটা কিছুটা হলো আলাদা সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আমাদের জায়গা থেকে ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা থাকবে। তো প্রিয় লিসেনার্স, আরো একটি বিষয় বলতে চাই যে 100তম এপিসোড যেটা আসতে যাচ্ছে খুব তাড়াতাড়ি, তো এই এপিসোডটি আমরা ইনশাল্লাহ সাজানোর চেষ্টা করছি আমাদের প্রিয় প্রবাসী ভাইদের পাঠানো ঘটনাবলী নিয়ে। এই লক্ষ্যে আমরা একটি পোস্টও করেছি, যাতে করে প্রবাসী ভাইরা আমাদেরকে ঘটনাগুলো পাঠাতে থাকেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে ওই এপিসোডের সবগুলো ঘটনা যেন আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের ঘটনাগুলো হয়। লিসেনার্স, চলুন আর কথা না বাড়িয়ে আজকে যেই এপিসোডটি আমরা উপস্থাপন করছি, 95 নম্বর এপিসোড, এটির প্রথম ঘটনায় চলে যাব। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আতিকুল ইসলাম আতিক ভাই। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদি থানায়। উনি বর্তমানে একটি স্বনামধন্য প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করছেন। আর ঘটনাটি ওনার নিজের গ্রামেরই ঘটনা, ওনার পরিবারের সাথেই ঘটে যাওয়া একটি ঘটনা। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি আসলে আমি যখন পড়ছিলাম সেখানে সাল লেখা ছিল 2005 সাল। তো আমি চিন্তা করছিলাম যে সাধারণত এই রিলেটেড ঘটনাগুলো আমরা যেই সময়টাতে পেয়েছি 1980 সাল বা 90 সালের পরে খুব একটা আসলে পাই নাই। সাধারণত মুক্তিযুদ্ধের আগে এই ঘটনাগুলো বেশি ঘটতো আর কি। তবে 2005 সালে এসে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে এই বিষয়টা আসলে অনেকের কাছেই খুবই অবাক লাগবে। চলুন চলে যাই মূল ঘটনাতে। তখন এই আতিক ভাই 5ম শ্রেণীতে লেখাপড়া করেন। ওনার বেশ কিছু স্মৃতি ওই সময় যেগুলো ছিল সেই সাথে আরো কিছু তথ্য ওনার মায়ের কাছ থেকে শুনেছেন, সব মিলিয়ে ঘটনাটি লিখে আমাদেরকে পাঠিয়েছেন। ওই সময় মানে 2005 সালের শীতকাল, তখন তো অনেক শীত পড়েছে, বেশ কুয়াশা। তো ঘটনাটা যখন ঘটেছে, এই এটা বলার আগে ওনার বাড়ির বর্ণনাটা একটু দিতে হয়, তা না হলে ঘটনার একটা জায়গায় এসে একটু বুঝতে অসুবিধা হতে পারে। তো ওনাদের বাপ চাচারা হচ্ছে 5 ভাই, এর মধ্যে 3 ভাই একটা বাড়িতে জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, আর বড় 2 ভাই ওনারা অন্য একটা বাড়িতে থাকতেন, কিন্তু এই বাড়িগুলো কিন্তু পাশাপাশি। তখন ওনাদের মাটির ঘর ছিল, ওখানে মাটির ঘর ছিল আবার 2টা। তো ওনাদের বাড়ির সামনে দিয়েই যে রাস্তাটা গিয়েছে এটাই কিন্তু ওনাদের গ্রামের ঢুকে যাওয়ার রাস্তা আর কি। রাত তখন আনুমানিক 1টা কি 2টো বাজে। হঠাৎ করে এই আতিক ভাইয়ের আব্বা এবং আম্মা শুনতে পান ওনাদের বাড়ির ঠিক মাঝখানে, মানে ওই যে মাটির দুটো বাড়ি না, এই মাটির দুটো বাড়ির ঠিক মাঝখানে একটা সরু রাস্তা রয়েছে। এটা আসলে ঠিক রাস্তা না, এটা একটা ফাঁকা জায়গা আর কি। তো ওনারা শুনতে পান যে ওই ফাঁকা জায়গার মাঝখান দিয়ে একটা গরু খুব আয়েস করে হেলে দুলে হেঁটে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে, ওনারা তো ঘরের মধ্যে, বুঝলেন কিভাবে যে গরু হেঁটে যাচ্ছে? গরু হেঁটে যাওয়ার একটা শব্দ হয়, যেহেতু তারা গৃহস্থ বাড়ি, তাদের বাড়িতে গরু ছিল, এই শব্দটার সাথে পরিচিত। আর একটা ব্যাপার ছিল, গরুর গলায় ঘন্টা বাঁধা ছিল, যার কারণে হেঁটে যাওয়ার সময় ওই ঘন্টার শব্দ হচ্ছিল। কিন্তু প্রবলেমটা হলো, এই 2 ঘরের মাঝখানে খুব সরু জায়গায়, ওখানে শুধু বিড়াল চলে যেতে পারে বা কুকুর কোনো মতে পাস করতে পারে ওই জায়গাটা। কোনো মানুষ, খুব যদি ছোট বাচ্চা হয় সে হয়তো বা দৌড়ে আসা যাওয়া করতে পারবে, কিন্তু বড় মানুষ আসা যাওয়া করাটা খুব কঠিন। সেখানে একটা গরু ঢোকা তো একদমই দূরহ ব্যাপার, কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু গরু এই 2 ঘরের এই ফাঁকা জায়গা দিয়ে কিভাবে যাচ্ছে? এদিকে কি হয়েছে যে এই আতিক ভাইয়ের বাবা যেহেতু কৃষক, তো উনি ওনার বাড়ির পশ্চিম দিকে একটা সবজি বাগান করেছিলেন, মানে সবজির ক্ষেত করেছিলেন আর কি। এই গরু হেঁটে যাওয়ার চিন্তায় ওনার মাথার মধ্যে একটা বিষয় বারবার আসছে, সেটা হচ্ছে যে আরে এই গরুটা তো যেদিকে যাচ্ছে ওদিকে তো আমার সবজি ক্ষেত, এই গরুটা তো এদিক দিয়ে গিয়ে আমার সবজি ক্ষেতে মুখ দেবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই গরুর যে শব্দটা, যে টুন টুন শব্দ হচ্ছে তার গলায় যে ঘন্টাটা বাঁধা ছিল, আবার হেঁটে যাচ্ছে, তো এই শব্দটা কিন্তু অন্য ঘরে থাকা এই আতিক ভাইয়ের চাচারাও কিন্তু শুনছিলেন। শীতকাল তো অল্প শব্দ শোনা যায়, কারণ শীতকালে তার ফ্যান ট্যান চলে না। এখন কি হয়েছে, ওনাদের বাড়িতে কিন্তু একটা কুকুর ছিল। এই কুকুরটা প্রথম 1 কি 2 বার ঘেউ ঘেউ করেছিল, মূলত কুকুরের ঘেউ ঘেউ শব্দেই বাড়ির সকলের ঘুম ভেঙে যায়, তারপরে ওই গরুর শব্দটা শুনেছেন। তো কুকুর করেছে কি, কয়েকবার ঘেউ ঘেউ শব্দ করার পর মনে হচ্ছে হঠাৎ করে কুকুর ভয় পেয়েছে। আপনারা খেয়াল করবেন, কুকুর যদি ভয় পায়, ভয় পেলে ওই ঘেউ ঘেউ না করে একদম এক ধরনের কুই কুই শব্দ করে। তো মনে হলো ওই কুকুর কয়েকবার ঘেউ ঘেউ করে তারপরে ভয় পেয়ে কুই কুই শব্দ করে কোথায় যেন পালিয়ে গেল। এরপরেই ওই যে গরুর শব্দটা ওনারা শুনছিলেন। তো গরুটা কি করলো, ওইভাবে দুই ঘরের মাঝখান দিয়ে বের হয়ে চলে গেল। তখন এই আতিক ভাইয়ের বাবা, উনি তো জেগে গিয়েছিলেন, ওনার মাও জেগে গিয়েছিলেন, তো আতিক ভাইয়ের মা বাবা ডাকাটাকি শুরু করেছেন অন্য আতিক ভাইয়ের অন্য চাচাদেরকে। তো ওনার ডাকাটাকিতে তো অন্যরা উঠে গিয়েছে, তো তখন কিন্তু এই আতিক ভাই ঘুমিয়েছিলেন, উনিও সজাগ হয়ে গিয়েছেন, তার অন্যান্য চাচাতো ভাই বোনেরা ঘরে ছিল, তারা সজাগ হয়ে গিয়েছেন। এদিকে আতিক ভাইয়ের বাবা এবং তার অন্য দুই ভাই, মানে আতিক ভাইয়ের অন্য দুই চাচা, এই তিনজন মিলে টর্চ লাইট নিয়ে ওই সবজি ক্ষেতের দিকে যাওয়া শুরু করেছেন। তো উদ্দেশ্য ছিল যে ওইদিকে গিয়ে গরুটাকে তাড়িয়ে দেয়া। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওনারা টর্চ লাইট মেরে আশেপাশে, মানে টর্চের আলো যত দূরে যায় এই এরিয়ার মধ্যে, কোনো গরু দেখতে পেলেন না। তখন ওনাদের আরো একটা বিষয় খেয়াল হয় যে আচ্ছা, আমাদের এই গ্রামে গলায় ঘন্টা বাঁধা গরু, এরকম গরু তো কখনো দেখি নাই। তাছাড়া এত বড় একটা গরু এই দুই ঘরের ফাঁকা দিয়ে বের হয়ে গেল, কিভাবে গেল? আর এদিক দিয়ে হাঁটলে গরুর পায়ের তো একটা দাগ পড়ার কথা, কিন্তু ওনারা খেয়াল করেন যে ঘরের ওই মাঝখানেও কোনো হেঁটে যাওয়ার, মানে গরুর হেঁটে যাওয়ার কোনো চিহ্ন তো নাই, মাটির অন্যান্য অংশেও কোনো চিহ্ন নাই। আর একটা বিষয় ওনারা তিনজনই খেয়াল করেন, সেটা হলো যে ওই গরুটা যেই দিক দিয়ে হেঁটে গিয়েছে বলে ওনাদের কাছে মনে হয়েছে, ওই দিকে অত্যন্ত বাজে দুর্গন্ধ ছড়িয়েছে। আতিক ভাইয়ের বাবা, উনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, টুকটাক ঝাড়ফুঁক করতেন, মানে একদম সাধারণ লেভেলের যে ঝাড়ফুঁক আর কি ওইটা, তো যার কারণে উনি অতিপ্রাকৃত ঘটনাগুলো কিছুটা হলেও বুঝতে পারতেন। তখন এই আতিক ভাইয়ের বাবা সবাইকে বলে যে আরে এসব কিছু না, চলে আয় সবাই, কালকে সকালে দেখা যাবে। তো ওনারা বাড়িতে যখন আসছেন, মানে ওই উঠোনে আসছেন, কুকুরটা কোথায় গেল, কুকুরটি কোথায় লুকালো, ওনারা চিন্তা করছেন। তখন ওই কুকুরটিকে ডাকাডাকি শুরু করলেন, দেখালো অনেকক্ষণ ডাকাডাকি করার পর ওই কুকুরটি এই আতিক ভাইদের রান্নাঘরের ভিতর থেকে বের হয়, এবং সে বের হতে চাচ্ছিল না, রান্নাঘরের ভিতর থেকে সে এক পা আগায় আবার পিছিয়ে যায়, মনে হচ্ছে যে সে ভয়ানক কিছু একটা দেখছে, তো বারবার এরকম করছে। তখন আতিক ভাইয়ের বাবা উনি অভয় দেন ওই কুকুরটাকে, যায় হায় হায় এদিকে আয়, ভয় নাই ভয় নাই। ওনারা টর্চ মেরে ওই কুকুরের চোখে মুখে ভয়ানক একটা আতঙ্ক দেখেছিলেন। আর একটা ব্যাপার হলো, ওই কুকুরটি বারবার এই আতিক ভাইদের যে সবজির বাগানটা ছিল ওই দিকে তাকাচ্ছিল, আর খুব করুণ কণ্ঠে হালকা করে ডাকাডাকি করছিল। প্রিয় লিসেনার্স, এটাই হচ্ছে ঘটনার শুরু। পরদিন সকালবেলা ওনারা যখন সবজি খেতে যান, গিয়ে দেখেন সবকিছু ঠিকঠাক, কোনো সমস্যা নাই। তো ওই দিন রাত থেকেই ঘটনাটা শুরু হয়। এই আতিক ভাইয়ের চাচাতো বোন, তার ওই চাচাতো বোনের নাম ছিল হচ্ছে মণি, মণি আপু বলে ডাকতেন, ওনার বয়স ওই সময় 20 কি 22 বছর, উনি দেখতে সুন্দর মাশাল্লাহ ভালো ছিলেন বলে জানিয়েছেন, তখন বিয়ে হয়নি। তো কি হয়েছে যে উনি রাতের বেলা খাবার খেয়ে ওই টিউবওয়েলে হাত মুখ ধুতে যেতেন, টিউবওয়েলটা ছিল ওনাদের ঘরের পেছন দিকে। তো উনি ওই টিউবওয়েলের দিকে গিয়েছেন, তো হঠাৎ করে দেখেন যে টিউবওয়েলের কাছে একটা সাদা শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না, ঘুমটা দেয়া। তখন এই মণি আপু চিন্তা করেছেন যে আশেপাশের বাড়ির কেউ হবে, এই চিন্তা করে উনি জিজ্ঞেস করেছেন যে আপনি কে। যখনই বলেছে আপনি কে, তখন ওই সাদা কাপড় পরা মহিলাটি কোথায় যেন মিলিয়ে গেল অন্ধকারের মধ্যে। এটা দেখে তো এই মণি আপু অনেক ভয় পেয়েছেন, উনি চিৎকার দিয়েছেন। ওনার চিৎকার শুনে আশেপাশের কয়েকজন, মানে ওই বাড়ির কয়েকজন কলপারে চলে এসেছে, মানে টিউবওয়েলের ওখানে, এ কি হয়েছে কি হয়েছে। তখন ওই মণি আপু বলে যে এই ঘটনা, আমি তো এরকম ঘোমটা পরা একজন মহিলাকে দেখেছি, সে সাদা মানে কাপড় পরা। ওইখানে ওনারা উপস্থিত হয়ে দেখেন যে ওই জায়গাতে খুবই একটা বিশ্রী গন্ধ আসছিল। তখন এই মণিয়াপুর আশেপাশে যারা ছিলেন তাকে সান্ত্বনা দেয়, আরে ওসব কিছু না, তুই ভুল দেখেছিস। যাই হোক, মণিয়াপাও আর বেশি কিছু চিন্তা করেন নাই, উনি ঘরে গিয়ে শুয়ে পড়েন। উনি শোয়ার ঘন্টা খানেক পর থেকেই হঠাৎ করে ওনার পেটে সমস্যা দেখা দেয়। কিছু সময় পরপরই ওনাকে বারবার ওয়াশরুমে যেতে হচ্ছিল, কয়েকবার মনিয়াপুর আম্মা, মানে আতিক ভাইয়ের চাচি, ওই মনিয়াপুর সাথে গিয়েছেন। তো একটা সময় মনিয়াপুর চিন্তা করেছেন যে আবার যাব, মাকে আবার ডাকবো, থাক আমি একাই যাই। তো উনি গিয়েছেন অনেকক্ষণ আর ঘরে ফেরেন না। এদিকে এই মনিয়াপুর আম্মু, উনি তো ঘুমিয়েছেন, হঠাৎ করে ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে দেখে যে মনিয়াপু পাশে নাই। উনি চিন্তা করছেন তো একা ওয়াশরুমে গিয়েছে, আমাকে ডাকলো না, তো যাই তো, কোনো আবার সমস্যা হলো কিনা। মায়ের মন তো মনের মধ্যে কেমন যেন একটা খসখসানি অনুভব করছিলেন আর কি। উনি বের হয়েছেন, বের হওয়ার পর ওয়াশরুমের কাছে গিয়ে দেখেন যে মনিয়াপু ওয়াশরুমের বাইরে অচেতন অবস্থায় পড়ে আছেন। তো উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, বাড়ির অন্য সদস্যরা বের হয়ে আসে, তাকে ঘরে আনা হয়, হাতে পায়ে তেল মালিশ করে দেওয়া হয়। এমনি তো শীতের রাত ছিল, তেল মালিশ করে দিয়ে তাকে একটু স্বাভাবিক মনে হয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, মনে হচ্ছে যে তার শরীরে কোনো রক্তই নাই, মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে, মানে শরীরে রক্ত না থাকলে যে অবস্থা। এদিকে এই যে আতিক ভাইয়ের বাবা, উনি ঘরে গিয়ে মনিয়াপুকে ঝাড়ফুঁক করে দেন। এদিকে আসলে অবস্থাটা ওনার খুব খারাপ হয়ে গিয়েছিল দেখে মনে হচ্ছিল আর কি। তখন মনিয়াপা বারবার এই আতিক ভাইয়ের বাবাকে বলছিলেন যে চাচা আমাকে দ্রুত মনোহরদি নিয়ে যান, আমার ভালো লাগছে না। তখন তো ওই সময় গাড়ি ছিল না, রাতের বেলা পায়ে চালানো একটা রিক্সাকে খবর দেয়া হয়। তো রিক্সা আসতে আসতে এই মনিয়াপু আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। একটা সুস্থ স্বাভাবিক মানুষ রাতের বেলা খাবার খেলো, এরপরে হঠাৎ করে এই ধরনের ঘটনা ঘটল, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। পরিবারে কান্নার রোল পড়ে যায়। পরদিন তাকে দাফন কাফন করতে করতে সন্ধ্যা হয়ে যায়। ঘটনাটা যদি এখানে সীমাবদ্ধ থাকত তাহলে এটা স্বাভাবিক বলা যেত। প্রবলেমটা হলো ওই দিন রাত্রেই, মানে মনিয়াপু যেদিন মারা গিয়েছিলেন ওই দিন রাত্রেই গ্রামের আরো কয়েকজন তারাও এই ডায়রিয়াতে আক্রান্ত হয়েছিলেন এবং বমি শুরু হয়েছিল। আর মনিয়াপুর মৃত্যুর খবর যখন চারদিকে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য পরিবারের কয়েকজন অসুস্থ হয়েছিল, প্রথমে তো মনে করেছিলেন যে মনিয়াপুর কি হয়েছে, অনেকে আসলে বুঝতে পারেন নাই, আর যেই পরিবারের লোক অসুস্থ হয়েছিল তারাও খুব একটা বের হন নাই পরিবারের সদস্যদেরকে নিয়ে ব্যতিব্যস্ততার কারণে। কিন্তু তাদের কাছে যখন খবর গিয়েছে যে মনিয়াপু এই কারণে মারা গিয়েছিল, আর রাতের বেলা মনিয়াপু এই ধরনের একটা জিনিস দেখেছিল, তখনই গ্রামে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারণ হচ্ছে ওই যে যেই ব্যক্তিবর্গরা যারা পুনরায় অসুস্থ হয়েছিলেন, এনারাও রাতের বেলা সাদা কাপড় পরা একজন মহিলাকে দেখেছিলেন, তার চেহারা দেখেন নাই। তো এদের মধ্যে কয়েকজন আবার মারা যান। আবার এর পরের দিন এই আতিক ভাইয়ের চাচাতো ভাইয়ের মেয়ে, তার নাম হচ্ছে সামিয়া, তারও ডায়রিয়া এবং বমি শুরু হয়, এবং শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সে মারা যায়। চিকিৎসা করার কোনো সুযোগ পাওয়া যায়নি, এলাকার সবাই তো ভয়ে আতঙ্কে একদম কাবু হয়ে গেছে, কেউ বাড়ি থেকে বের হয় না সন্ধ্যার পর। এলাকার সবার মুখে মুখে ছড়িয়ে গেছে যে গ্রামে ওলা বিবি আসছে, কিন্তু এই 2005 সালে এসে ওলা বিবির ব্যাপারগুলো এগুলো শুনতে অনেকটাই অবাক থাকে, তাই না? কিন্তু গ্রামে কয়েকজন আক্রান্ত হয়েছে, এখন সবাই কি করবে বুঝতে পারছে না। এদিকে এই আতিক ভাইদের পরিবারেরই আর একজন একটু দুঃসম্পর্কের আর কি, দুঃসম্পর্কের একজন দাদি পরের দিন রাত্রে মারা যান। আর মা, এখন যেই পরিবারের লোকজন মারা যাচ্ছিল কেউ ভয়ে খোঁজ খবর নিতে যায় না যে কি হয়েছিল না হয়েছিল, স্বাভাবিক মৃত্যু হলেও খবর নিতে যায় না, মাত্র কয়েকদিনের ব্যাপার আর কি। তো এখন রাতের বেলা যেই একা বের হতো সেই নাকি ওই মহিলাকে দেখত। ওই মহিলাকে দেখলে সবাই যে একদম ডায়রিয়াতে আক্রান্ত হতো বিষয়টা এরকম নয়, তবে অধিকাংশ আক্রান্ত হয়েছে এবং সবাই যে মারা গেছে তা না, আক্রান্তদের মধ্যে অনেকেই মারা গেছে। এটা কিন্তু কয়েকদিনের মধ্যে এটা হয়েছে। এইদিকে এই আতিক ভাইয়ের বাবা, উনি ওনার পরিচিত এক হুজুরের সাথে দেখা করেন এবং সবকিছু বলেন। তো সেই হুজুর বললেন যে আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, কিন্তু আমি 3 দিনের আগে ওখানে যেতে পারবো না, আমাকে বিষয়টা আরো ভালো করে বুঝতে হবে যে আসলে ব্যাপারটা কি। তো উনি 3 দিন পরে সময় দেন, 3 দিন পরের সময়টা পরে হচ্ছে শনিবার, শনিবার সন্ধ্যায় উনি আসবেন। এদিকে আতিক ভাইয়ের বাবা বাড়িতে এসে সবাইকে দোয়া দরুদ পড়ে ফু দেন, সবাইকে নিয়ে রাত্রে শুয়ে পড়েন, এবং গ্রামের অনেকে রাতের বেলা বাইরে বের হন না। তো আতিক ভাইয়ের বাবা সবাইকে জানিয়ে দেন যে কেউ যেন দরকার ছাড়া রাতের বেলা বের না হয়। তো যেই দিন রাত্রে ওই আতিক ভাইয়ের বাবা ওই হুজুরের কাছ থেকে কথাবার্তা বলে এসেছেন, ওই রাত্রে সবাই তো ঘুমিয়েছেন, আতিক ভাই ঘুমিয়েছেন ওনার মা বাবার সাথে অন্য ঘরে, ওনার বাকি দুই ভাই ঘুমিয়েছেন ওনার দাদির সাথে। তো রাত 2 বাজে আনুমানিক, কেউ এসে দরজায় ঠক 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 শব্দ করছে এবং ওনার বাবার নাম ধরে ডাকছে। তো এই ঠক ঠক শব্দ এবং নাম ধরে ডাকার প্রেক্ষাপটে এই আতিক ভাইয়ের বাবা মা দুজনই সজাগ হয়ে যান এবং এই ডাক দুজনেই শুনছিলেন। তো আতিক ভাইয়ের বাবা উঠে দরজা খুলতে যাবেন, ওটা কিন্তু একটা মহিলা কণ্ঠ ছিল আর কি। তো আতিক ভাইয়ের বাবা উঠে দরজা খুলতে যাবেন, তখনই আতিক ভাইয়ের মা খপ করে আতিক ভাইয়ের বাবার হাত টেনে ধরেন এবং বলেন, আপনি যাবেন না, ভিতর থেকে কথা বলেন, জিজ্ঞেস করেন কে কি দরকার এত রাত্রেবেলা এসেছে এই মহিলা, দরজা খোলার দরকার নেই। তখন আতিক ভাইয়ের বাবা চিন্তা করেন আসলে তাই, তখন উনি ভিতর থেকে জিজ্ঞেস করেন, এই কে আপনি? এই কথার উত্তর না দিয়ে আবারও বাইরের থেকে একটু মোটা মহিলা কণ্ঠে বলে, এই দরজা খোল, এরকম তুই তো গাড়ি করে বোঝাই দরজা খোল। তখন এই আতিক ভাইয়ের মা বুঝতে পেরেছে সর্বনাশ, এটা তো স্বাভাবিক কোনো বিষয় না। এদিকে আতিক ভাইয়েরও ঘুম ভেঙে গিয়েছিল ওই সময়, উনি নিজেও কিন্তু এই ভয়ঙ্কর গলার ডাকটা শুনেছিলেন, এই দরজা খোল, উনি তো ভয়ে কেঁদে দিয়েছেন। তখন ওই মহিলা কণ্ঠটা বারবার বলছে, এই দরজা খোল দরজা খোল। এদিকে আতিক ভাইয়ের বাবা কিন্তু বুঝতে পেরেছে এটা স্বাভাবিক কিছু না, কিন্তু উনি ওই মুহূর্তে কি করবেন এটা বুঝতে পারছিলেন না। তখন আতিক ভাইয়ের মা আতিক ভাইয়ের বাবাকে বলেন যে, আপনি এক কাজ করেন, দরজার যে চৌকাঠ, গ্রামের বাড়ি তো মাটির বাড়ি, দরজার চৌকাঠের নিচ দিয়ে একটু দেখেন তো বাইরে কি দেখা যায়। তখন উনি মাটির সাথে একদম মিশে শুয়ে পড়েন এবং দরজার নিচ দিয়ে দেখার চেষ্টা করেন, দরজার নিচে যতটুকু ফাঁকা থাকে আর কি। তো উনি দেখেন যে না, বাইরে কিচ্ছু দেখা যায় না, কিন্তু বাইরে থেকে দরজা ঠক ঠক করছে। তাহলে একজন যদি বাইরে দাঁড়িয়ে থাকে তার তো পা দেখা যাওয়ার কথা, তাই না? কিন্তু পা দেখা যাচ্ছে না। তো বেশ খানিকক্ষণ এরকম ঠক ঠক করে, এরপর ঠকঠকানি বন্ধ হয়ে যায়, ওই কথাও বন্ধ হয়ে যায়। এরপরে ওনারা তো দরজা খোলেন নাই, ফজর আজান দিলে দরজা খুলেছিলেন, এর ভিতরে বাড়ি থেকে কেউ বের হন নাই। তো যাই হোক, পরের দিন এই আতিক ভাইয়ের বাবা সেই হুজুরের কাছে গিয়েছেন, যদিও হুজুর বলেছেন শনিবার আসবেন, কিন্তু এই ঘটনার পরেই হুজুরের কাছে গিয়েছেন। তখন হুজুর বলেন যে, আপনি খুব ভালো করেছেন, আপনি যদি ওই সময় বের হতেন তাহলে আপনার পুরো পরিবারকে শেষ করে দিত এই পিশাচিনীটা, সাবধানে থাকবেন, শনিবার সন্ধ্যায় আমি ইনশাল্লাহ আসবো, এটা বলে দেন হুজুর। তো ওই দিন রাত্রে ঠিক তাই একই সময় ওই মহিলা কণ্ঠটা আবার শোনা যায়, কিন্তু এইবার সে আর ডাকে নাই। সে কি করেছে, এই আতিক ভাইদের যে ঘরটা, এই ঘরের সামনে মনে হচ্ছে সে পানি ঢালছে। একজন গোসল করলে যেরকম শব্দ হয়, কেউ যদি বালতিতে পানি নিয়ে একটা মগ দিয়ে গোসল করে মাথায় বা শরীরের উপর ঢেলে দিলে ওই পানিটাও মাটির উপরে পড়ে, এক ধরনের শব্দ হয়, কিন্তু ওই রকম শব্দ হচ্ছে, মনে হচ্ছে বালতি থেকে মগ দিয়ে কেউ গোসল করছে এবং বিড়বির করে কিছু একটা বলছিল, ওইটা শুনে বোঝা যাচ্ছে এটা একটা মহিলা কণ্ঠ। আর যেই রাত্রে ঘটনাটা ঘটল, এই যে পানির শব্দটা পাওয়া গেল, ফজরের আজানের পর যখন আতিক ভাইয়ের বাবা নামাজ পড়ার জন্য বের হয়েছেন, তখন দেখেন যে উঠোনে এক ফোঁটা পানিও নাই। তো এইভাবে কয়েকদিন চলে যায়, সেই শনিবার আসার পর্যন্ত অপেক্ষা করতে থাকেন। এদিকে কিন্তু গ্রামের লোকজন সতর্ক হয়ে গিয়েছে, ওনারা বাড়ি থেকে বের হন না, অসুস্থ যারা আছেন তাদেরকে চিকিৎসা করা হচ্ছিল, হসপিটালে ভর্তি করা হয়েছিল, কয়েকজনকে আসলে কোনো ট্রিটমেন্টের সুযোগই পাওয়া যায় নাই আর কি। তো হুজুর শনিবারের দিন আসেন আর কয়েকজন ছাত্রকে সাথে নিয়ে আসেন। ওনার বাড়িতে আসার পর কোরআন তেলাওয়াত শুরু করেন, কিছু পানি পড়া ছিটিয়ে দেন এবং গ্রামের প্রায় সব বাড়িতে পানি ছিটিয়ে দেওয়া হয়। এবং হুজুর বলেন যে, যে রাতে গরুর ঘন্টার শব্দ পাওয়া গিয়েছিল ওই রাতে ওলা বিবি এই গ্রামে আসে। আর মূলত এই আতিক ভাইদের বাড়িতে যে কুকুরটা ছিল, এই কুকুরটা প্রথমে ঘেউ ঘেউ করলে ভয়ানক রূপ নিয়ে কুকুরটাকে ভয় দেখায়। তো কুকুরটা ভয়ে চলে গেলেও কুকুরটার কারণে ওই জিনিসটা এখানে খুব একটা ক্ষতি করতে পারে নাই, এই জন্য এই বাড়ির উপর তার ক্ষোভটা বেশি, কিন্তু অন্যান্য বাড়িতে গিয়ে যে ঠিকই ক্ষতি করেছে, ক্ষতি করেছে বলতে তাকে যারা যারা দেখেছে তারাই অসুস্থ হয়েছে। আর তার এই গ্রামে তার প্রথম শিকারটাই ছিল এই আতিক ভাইয়ের বাড়ির সেই মণি আপু। এরপরে এক এক করে আরো কয়েকজনকে আক্রমণ করেছে। তো যাই হোক, প্রাণহানি আল্লাহর অশেষ রহমতে কম হয়েছিল। যে এই ওলা বেবি আসলে যে গ্রামের মানুষ মরে সাফ হয়ে যেতে থাকে বিষয়টা এরকম না, অল্প কিছু মানুষ মারা গিয়েছিলেন। কিন্তু এই বিষয়টা থেমে গেলেও অনেকদিন পর্যন্ত এলাকার মানুষ সন্ধ্যার পরে বাইরে বের হতে ভয় পেত, আর ওই কণ্ঠটা এই আতিক ভাই নিজেও শুনেছিলেন বলে জানিয়েছেন। আতিক ভাইয়ের বাবা 2022 সালের রমজান মাসের শুক্রবারে মারা গিয়েছেন, তার জন্য আমরা দোয়া করি, উনি দোয়া চেয়েছেন। আর যারা এই ওলা বিবির কবলে পড়ে মারা গেছেন তাদের জন্য দোয়া চেয়েছেন, আমরা ইনশাল্লাহ দোয়া করব। আল্লাহ তাআলা যেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফিরদৌসের মেহমান হিসেবে কবুল করেন। মূলত ওলা বিবি এই কথাটা গ্রামের লোকজনই আসলে দিয়েছিল যে ওলা বিবি এসেছে, আর ওই হুজুর বলেছিলেন এই কারণে নামটা হয়েছে। তবে 2005 সালে এসে ওলা বিবি যে খুব একটা ক্ষতি করতে পারে না এটা কিন্তু এই ঘটনার মাধ্যম দিয়ে প্রমাণিত হলো। প্রিয় লিসেনার্স, ওলা বিবির ঘটনা অনেকেই শুনতে চান আশা করছি, আতিক ভাইয়ের পাঠানো এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ আতিক ভাইকে, চমৎকার একটি ঘটনা আপনি আমাদের সাথে শেয়ার করেছেন, আশা করছি আপনি আরো ঘটনা আমাদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের 95 নম্বর এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 95 নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায়। প্রিয় লিসেনার্স, দ্বিতীয় ঘটনাটি বলার আগে একটি বিষয় আপনাদেরকে আবারও একটু স্মরণ করে দিতে চাই, সেটি হচ্ছে আপনাদের পাঠানো 10টি ঘটনা নিয়ে আমরা ভয়ের শিহরণ এই বইটি প্রকাশ করেছিলাম। ভয়ের শিহরণ নামটিও কিন্তু আপনাদের কাছ থেকেই নেয়া। এই বইটি আমরা অমর একুশে বইমেলাতে প্রকাশ করেছিলাম। বইমেলা শেষ হয়ে গেলেও রকমারিতে কিন্তু বইটি রয়েছে, আপনার চাইলেই রকমারিতে গিয়ে এই বইটি আপনারা অর্ডার করতে পারেন। তার জন্য গুগলে গিয়ে রকমারি লিখবেন, রকমারির লিঙ্কটা আপনার সামনে দেখতে পাবেন, সেটাতে ঢুকে আরেকটা সার্চ অপশন রয়েছে, সেখানে গিয়ে ভয়ের শিহরণ নামটি লিখলেই দেখবেন এই বইটি আপনাদের সামনে চলে এসেছে। বইটি প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। বইটি আপনারা সেখান থেকে অর্ডার করে আপনাদের সংগ্রহে রেখে দিতে পারবেন, আপনাদের খুব কাছের কয়েকজন মানুষ যাদের ঘটনাগুলো আপনারা সবসময় শুনে থাকেন তাদের পাঠানো বেশ কয়েকটি ঘটনা এই বইতে রয়েছে। আশা করছি বইয়ের ঘটনাগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব আমাদের এবারের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। আর এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম হচ্ছে জাভেদ ইকবাল ভাই। উনি এর আগে কিন্তু অনেকগুলো ঘটনা পাঠিয়েছেন, ওনার অনেকগুলো ঘটনা আমরা শেয়ার করেছি। ওনার বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার বেরোইলপলিতা ইউনিয়নের ডহরসিংরা গ্রামে। আর ওনার এই যে ঘটনাটি এটি ওনার গ্রামেরই ঘটনা। তো উনি প্রথম যে ঘটনাটি পাঠিয়েছিলেন সেখানে একটা চরিত্র ছিল, সেটা হচ্ছে মশিয়ার মোল্লা। এই মশিয়ার মোল্লা এই জাভেদ ইকবাল ভাইয়ের প্রতিবেশী দাদা হন আর কি। তো উনি যদিও 2022 সালে মারা গিয়েছেন, তো ঘটনাটি মূলত এই মশিয়ার মোল্লা দাদার ছোট ছেলে লিটন মোল্লার কাছ থেকে শুনেছিলেন। তো এই যে লিটন, উনি ওনার প্রতিবেশী কাকা হলেও তাকে আপন কাকার মতোই সম্মান করেন এই জাভেদ ইকবাল ভাই। তো এই লিটন কাকার বাড়িটা উনি ওই জাভেদ ইকবাল ভাই নতুন যে বাড়িটা করেছেন তার খুব কাছাকাছি আর কি। তো যাই হোক, এখন মূল ঘটনাতে চলে যাব। এই যে মশিয়ার দাদা, উনি কিন্তু প্রায় প্রতিদিন বিকালবেলা এই বেরোইলপলিতা বাজারে যেতেন, যেটা ওনার আগের ঘটনাতে আমরা উল্লেখ করেছিলাম আর কি। তো ওনাদের পাড়ায় আসার বাইপাস রোড দিয়ে উনি আসতেন, যা ওনাদের গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যেতে হয়। তো ওই কবরস্থানের ওই রাস্তাটা ওনাদের গ্রামের ভেতরের রাস্তায় গিয়ে মিশেছে, আর ওই গোরস্থানের গেটের সামনে আবার তিন রাস্তার মোড় রয়েছে। আর এই তিন রাস্তার অন্য একটি রাস্তা পূর্ব দিকে ফাঁকা মাঠ দিয়ে চলে গিয়েছে কয়েকটি গ্রামের দিকে। তো রাস্তার পাশ দিয়ে প্রচুর পরিমাণে খেজুর গাছ এবং শিমুল গাছ দিয়ে ঢাকা। গোরস্থান থেকে এই জাভেদ ইকবাল ভাইদের বাড়ি উত্তর দিকে, আর পূর্ব দিকে 200 মিটার দূরে প্রথম বাড়িটি এটা ওই এলাকার আকবর মেম্বার কাকার, উনি একটা সময় মেম্বার হয়েছিলেন, তো যার কারণে সবাই তাকে আকবর মেম্বার বলেছেন আর কি। তো মূল ঘটনাটি ঘটেছিল 1998 সাল বা 99 সালের দিকে আর কি। এই মসিয়ার দাদা একদিন এর এই যে বেরোইল পলিতা বাজার থেকে ওই যে আকবর কাকা, এই আকবর কাকার বাড়ির রাস্তা দিয়ে আসছিলেন, কারণ ওই দিকে তার একটি কাজ ছিল। তখন রাত আনুমানিক 11টা বাজে। তো বাজার থেকে আসার সময় রাস্তায় দাদার সাথে কিছু ঘটেনি, মানে এই যে মসিয়ার মোল্লা দাদা, তো দাদা যখন হাঁটতে হাঁটতে এই আকবর কাকার বাড়ির সামনে আসলেন, তখন তিনি হঠাৎ করে কারো কান্নার শব্দ শুনতে পেলেন। তো দাদা তো হঠাৎ দাঁড়িয়ে যান এবং শুনতে থাকেন যে কে কান্না করছে। তো দাদার তো সবার সাথে পরিচয় আছে, মোটামুটি গ্রামের সকলকে উনি চেনেন, আর উনি জানতে চাচ্ছিলেন যে আসলে কে হঠাৎ করে রাত্রে কান্না করলো, বাড়িতে কোনো অসুবিধা হলো কিনা। তো এই জন্যই উনি দাঁড়িয়ে যান আর কি। এরপরে হঠাৎ করে উনি শুনতে পান যে হাসির শব্দ। তখন দাদার মনের ভিতর একটু ঝাঁকি দিয়ে ওঠে, কারণ এই হাসিটা ছিল খুবই কর্কশ কণ্ঠের হাসি। আবার কিছুক্ষণ পরে উনি কান্নার শব্দ শুনতে পান। তখন এই মসিয়ার মোল্লা দাদা ভাবেন কেউ হয়তো ঘুমিয়ে স্বপ্ন দেখছে আর এই কাজ করছে। তো দাদা যখন গোরস্থানের দিকে রওনা হন বাড়ির উদ্দেশ্যে, তো দাদা যখন আকবর কাকার বাড়ি থেকে মাঠের ভেতরে প্রবেশ করেন, তখন দাদার কাছে মনে হলো কে যেন তার পিছু পিছু হাঁটছে। দাদার কাছে তখনকার সময় 3 ব্যাটারির লাইট ছিল, তো দাদা পিছনে লাইট মেরে দেখেন কিন্তু কিছুই দেখতে পান না। দাদা আবার হাঁটা শুরু করেন। কিছু দূর এগিয়ে যেতেই হঠাৎ করে দাদা শোনেন যে খেজুর গাছের উপর কিছু একটা যেন উড়ে এসে বসল। আর উনি যে শব্দটা পেয়েছিলেন মূলত খেজুর গাছের উপরে ধপাস করে কোনো কিছু পড়ার, কিন্তু খেজুর গাছে তো কাঁটা থাকে, খেজুর গাছের উপরে কিন্তু সাধারণত কোনো পাখি বা এই জিনিসগুলো এসে বসতে চায় না, কারণ ওখানে কাঁটার আঘাত লাগে। কিন্তু ওই জায়গায় কোনো একটা এরকম কোনো কিছু এসে বসলো উনি স্পষ্ট শব্দ শুনতে পেলেন, এবং জিনিসটা খুব বেশ বড় আকারের ছিল। তখন দাদা কি করেছেন, সাথে সাথে ওই খেজুর গাছের দিকে লাইট মেরেছেন উনি কিছু দেখতে পান কিনা। তিনি এটাও ভাবছেন যে এখানে তো পাখি এসে পড়ার কথা না, তাহলে শব্দটা হলো কিসের। এই কথা ভাবতে ভাবতেই এই মসিয়ার মোল্লা দাদা দেখেন এই খেজুর গাছ দিয়ে বেয়ে বেয়ে একটি বড় কালো বিড়াল নিচের দিকে নেমে আসছে। বিড়াল নেমে আসছিল কিন্তু তার চোখটা ছিল দাদার দিকে। দাদা তো বুঝতে পেরেছেন এই জিনিসটা তো স্বাভাবিক কোনো জিনিস না। তো এই চিন্তা করে উনি দ্রুত ওনার পকেট থেকে একটি সিগারেট বের করেন এবং লাইটার দিয়ে জ্বালিয়ে নেন। ওনার সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, আর সাথে সাথে ওই বিড়ালটি হাওয়া হয়ে যায়, মানে ভ্যানিশ হয়ে যায়। দাদা তখন এক প্রকার দৌড়াতে দৌড়াতে ওই কবরস্থানের পাশে এসে ওনার সিগারেটটা নিভিয়ে দেন এবং গোরস্থানটা পার হয়ে একটু দূরে গিয়ে আবার উনি সিগারেট ধরেন আর একটা এবং বাড়িতে চলে আসেন। পরের দিন সকালবেলা ওই যে আকবর কাকা আর কি, ওই আকবর কাকার বাড়িতে উনি আসেন এবং ওই আকবর কাকাকে বলেন যে তোমাদের বাড়িতে রাত্রেবেলা হাসির শব্দ শুনলাম আবার কান্নার শব্দ শুনলাম, ঘটনাটা কি? তখন ওই আকবর কাকা বলেন যে আমার মা তো অনেক অসুস্থ, তুমি তো জানো আমার মাকে বারান্দায় একটা ছোট ঘরে রাখি। তো দাদা বলেন যে হ্যাঁ আমি তো জানি এটা। তখন ওই আকবর কাকা বলেন যে প্রতি রাতে একটা বুড়ি সাদা কাপড় পরে আমার মায়ের পাশে এসে বসে, একবার হাসে আবার কান্না করে আর মাকে জ্বালাতন করে। তখন আকবর কাকা বলেন আমি একদিন হঠাৎ এই শব্দ শুনে জানালা দিয়ে দেখি একটি বুড়ি মায়ের কাছে বসে হাসছে, কিছুক্ষণ পর কান্নাকাটি করছে আর আমার মায়ের পা ধরে আস্তে আস্তে টানছে। আমি তখন বললাম যে এই কে, কিন্তু সে কোনো কথা বলে না। আমি ঠিকই বুঝতে পেরেছিলাম যে এটা স্বাভাবিক কোনো জিনিস না, এটা একটা পেতনি হবে। আমি চুপি চুপি দরজা খুলে একটি লাঠি নিয়ে ওই বুড়িকে যেই না আঘাত করতে যাব, ঠিক তখনই ওই বুড়িটি একটি কালো বিড়ালের রূপ ধারণ করে এবং আমার হাতে একটা জোরে থাবা মারে এবং দৌড়ে অন্ধকারে মিশে যায়। আমি আমার হাতে থাকা লাইট দিয়ে দেখি যে হাতে বড় বড় নখের দাগ পড়ে গেছে। তারপর থেকে আমি আর ভয়ে এটার কাছে যাই না। বুড়িটি মাঝে মাঝে আসে, এরপর থেকে আগে রেগুলার আসতো, এখন মাঝে মাঝে আসে। তো মসিয়ার দাদা তখন এই আকবর কাকার হাতটা পরখ করে দেখেন, আসলেই তার হাতে দাগ রয়েছে। তখন এই আকবর কাকাকে এই মশিয়ার দাদা বলেন যে তোমার তো বাপু অনেক সাহস, তুমি তো এটাকে আঘাত করতে গিয়েছো, আমার কিন্তু আরো বেশি সাহস। তখন এই আকবর কাকা বলেন তাহলে তুমি একটা কিছু করো, এটা আমার আম্মাকে খুব কষ্ট দেয়, কারণ আমিও যে বাইরে বের হয়ে ওটাকে আঘাত করবো ওটা তো স্বাভাবিক কোনো জিনিস না। তখন এই মশিয়ার দাদা বলেন আচ্ছা ঠিক আছে দাঁড়ো, আজ রাতে আমি তোমাদের বাড়িতে থাকবো, কিছু একটা করব। তো মশিয়ার দাদা ঠিকই রাত 10টার দিকে খাওয়া দাওয়া করে এই আকবর কাকাদের বাড়িতে চলে আসেন, এবং ওই যে আকবর কাকার যে মায়ের যে রুমটা ওটা সাথে আর একটা রুম ছিল, ওই রুমের দরজার কাছে চুপি চুপি বসে রয়েছেন, কিন্তু দরজাটা খুলে বসে আছেন বলতে দরজাটা মানে ওপেন করা না, কিন্তু দরজার যে সিটকানি ওইটা খোলা আর হালকা একটু ফাঁকা করে বসে আছেন, আর হাতে একটা শক্তপোক্ত বাঁশের লাঠি নিয়ে বসে আছেন। তো রাত 10টার দিকে উনি আসলেও রাত প্রায় 12টা নাগাদ হঠাৎ করে এই মশিয়ার মোল্লা দাদা হাসির শব্দ শুনতে পান, উনি তো বুঝতে পারেন ওই জিনিসটা চলে এসেছে। তখন এই মশিয়ার মোল্লা দাদা সাথে সাথে ওই আকবর কাকার মায়ের ঘরে ঢুকে দেখেন যে সাদা কাপড় পরাই একটা অবয়ব ওই আকবর কাকার মায়ের পায়ের কাছে বসে আছে। তখন উনি ওই বাঁশের লাঠি দিয়ে মেরেছে একটা সজোরে বাড়ি, মানে সমস্ত শক্তি দিয়ে একটা বাড়ি মেরেছে। তখন ওই অবয়বটি প্রচন্ড জোরে একটা চিৎকার করে, এবং চিৎকার করার সাথে একটা কালো বিড়াল হয়ে দরজা দিয়ে বেরিয়ে অন্ধকারে মিশে যায়। তখন ওই মশিয়ার দাদা চিৎকার করে বলেন আবার যদি আসিস তোকে আবারও মারবো আমি। তো এরপরে দাদা তার কাজ শেষ করে বাড়ির দিকে রওনা হন, ওদিকে আকবর কাকা বলেন যে তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। তখন মশিয়ার মোল্লা দাদা বলেন যে না বাবা লাগবে না, আমি একাই যেতে পারবো। তখন যদিও একটা ঘটনা ঘটে গেছে, আকবর কাকা রাজি হন না, উনিকে কবরস্থান পর্যন্ত এগিয়ে দিয়ে এসেছিলেন। তো এরপরে উনি তো বাড়িতে ফেরত আসছেন, কিন্তু দাদা কিন্তু ওইখান থেকে কবরস্থান থেকে এক এক হেঁটে আসছিলেন। মশিয়ার মোল্লা দাদা গোরস্থান থেকে একটু দূরে গিয়ে যেই না উনি একটি সিগারেট ধরাবেন, ঠিক তখনই রাস্তার পাশে বড় একটা গাছ রয়েছে, ওটাকে স্থানীয় ভাষায় ভাটি গাছ বলে আর কি, তো ওই গাছের ভেতর থেকে একটি শব্দ কর্কশ শব্দ ভেসে আসে, সেটা হলো মশিয়ার তুই আমাকে মেরেছিস, আমি তোকে বড় একটা শাস্তি দেব, আর সুযোগ পেলে আমি তোর পরিবারকেও ছাড়বো না, দেখে নিস। দাদা তখন এই কথা শুনে তাড়াতাড়ি ওনার সিগারেটটা জ্বালান এবং দ্রুত হেঁটে বাড়িতে চলে আসেন। এই ঘটনা আপাতত এখানেই শেষ। এর পরে কিন্তু 2 বছর কেটে যায়, ওই আকবর দাদার বাড়িতেও ওই অবয়বটা আসে নাই, আর এই মশিয়ার মোল্লা দাদার সাথেও কোনো ঘটনা ঘটে নাই। যদিও বা মশিয়ার দাদা এই রাস্তা দিয়ে প্রায়শই আসা যাওয়া করতো, ছোটখাটো ভয়ের ঘটনা ঘটেছে আর কি, তো ওরকম বড় কিছু না। তো মশিয়ার দাদার বড় ছেলের নাম হলো ফারুক, উনি আবার 2005 সালে মারা গিয়েছিলেন। পহেলা বৈশাখের দিনে কিছু সন্ত্রাসী তাকে আক্রমণ করেছিল, তো ওনাদের যে গ্রাম এবং পাশার একটা গ্রাম আছে সিনেটচর গ্রাম, এর মাঝামাঝি জায়গায় তাকে আক্রমণ করা হয়, ওই আক্রমণের প্রেক্ষাপটে উনি মারা গিয়েছিলেন আর কি। এটা ওই মশিয়ার মোল্লা দাদার বড় ছেলে আর কি। তো ওনার আরো 2টো ছেলে আছে, তো একজনের নাম হচ্ছে আরব মোল্লা, আরেকজনের নাম হচ্ছে লিটন মোল্লা। এই লিটন মোল্লার কাছ থেকে ডিটেলস ঘটনাটা শুনেছিলেন আর কি এই জাবেদ ইকবাল ভাই। তো যাই হোক, এই ঘটনার পরবর্তী যে ব্যাপারগুলো এগুলো আবার জাবেদ ইকবাল ভাই নিজেও কিছুটা দেখেছিলেন। এর পরে 2000 সাল 2001 সাল এরকম একটা সময় আর কি। তো তখন একটা দিন ছিল শুক্রবার, শুক্রবার দিনে এই দাদার মানে মশিয়ার মোল্লা দাদার মেজ ছেলে এই আরব কাকা উনি ভর দুপুরে এই জাবেদ ইকবাল ভাইদের ওই যে কবরস্থানটা ওই কবরস্থানের ভেতরে বাঁশ কাটার জন্য গিয়েছিলেন। বাঁশ কাটার কারণ ছিল যে এই আরব কাকা বা দিন মজুর ছিলেন, তো এই কবরস্থানের যে কমিটি আছে এই কমিটির কাছ থেকে একজন ব্যক্তি বাঁশ কিনেছিলেন আর কি। আর আরব কাকা তো দিন মজুর ছিলেন, যার কারণে এই আরব কাকাকে বাঁশ কাটার দায়িত্ব দিয়েছিলেন, মানে ভাড়া করেছিলেন আর কি আরব কাকাকে। তো আরব কাকা বাঁশ কাটার জন্য কবরস্থানে যাওয়ার আগে এই কবরস্থানের পাশেই একটা শিমুল গাছ, একটি তাল গাছ, একটা কাঁঠাল গাছ রয়েছে, মানে পাশাপাশি, ওটার নিচে বেশ ঠান্ডা ছায়া, তো উনি ওখানে বসেছেন। বাড়ি থেকে ভর দুপুরে ফাঁকা জায়গা দিয়ে হেঁটে এসে একেবারে ঘেমে গিয়েছিলেন আর কি, তিনি ওইখানে একটু বিশ্রাম করে কবরস্থানের ভিতরে ঢুকেছেন। বাস কাটা শুরু করেছেন। বাস কেটে উনি বাড়িতেও চলে আসেন, বাড়িতে এসে উনি ঘুমিয়ে যান। শুক্রবার তখন বাংলাদেশ টেলিভিশনে এই আলিফ লাইলা হতো, তো ওনাদের পাড়ায় একটি টেলিভিশন ছিল বিধায় পাড়ার সবাই, এমনকি অন্য পাড়ার অনেক মানুষও এই জাবেদ ইকবাল ভাইদের বাড়িতে এসে এই আলিফ লাইলা দেখত। তো হঠাৎ করে এই আরব কাকাদের বাড়ি থেকে চিৎকারের শব্দ ভেসে আসে, তো ওনারা তো সবাই এই আরব কাকাদের বাড়িতে গিয়ে দেখেন যে আরব কাকা বাড়িতে নেই। তাদের বাড়ির সবাই বললো, মানে এই আরব কাকাদের বাড়ির সবাই বললো, সে কবরস্থান থেকে বাড়িতে এসে ঘুমিয়ে গিয়েছিল, এরপরে ঘুম থেকে আর ওঠে নাই। হঠাৎ করে ঘুম থেকে উঠে সে চিৎকার দিয়ে দৌড়ে মাঠের ভিতরে চলে গিয়েছে। সবাই তো তখন লাইট নিয়ে মাঠের ভিতরে দৌড়িয়ে গিয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, কোথায় গেল উনি? পুরো মাঠ খুঁজে তাকে পাওয়া যায় না। তো মাঠের অপর প্রান্তে কিন্তু সেনের চর নামক একটি গ্রাম অবস্থিত, তো ওনাদের ভিতর থেকে কয়েকজন সেনের চর গ্রামে গিয়ে একটি চায়ের দোকানের কাছে যান, এবং ওখানেই যাওয়ার পর মানে দেখতে পান যে কিছু মানুষ একটু ভিড় হয়ে লাইট মেরে একটা জায়গায় কিছু দেখাদেখি করার চেষ্টা করছিল। তো ওখানকার লোকজন যখন ওই জায়গাটাতে যান, তারা জানতে পারেন যে আরব কাকা এই বাগানের ভিতরে দৌড়ে চলে গিয়েছে। তো দোকানের লোক ভেবেছিল কেউ তাকে তাড়া করেছে, এই জন্য হয়তো বা দৌড়ে চলে গিয়েছে। তখন আর কি তাদেরকে এই বিষয়টা বলা হয়। তখন যারা এসেছিলেন ওনারাও তো আরব কাকা যেদিকে গিয়েছে তারা পিছু নিয়েছে। তো একটা পর্যায়ে ওই বাগানের ভেতরে আরেকটি মাঠ, সেই মাঠের ভেতর থেকে তাকে মানে ধরে আনা হয়, তিনি ওইখানে ছিলেন, তাকে ধরে বাড়িতে আনা হয়। যারা তাকে ধরে এনেছিল তারা বলেছিল তার শরীরে এত পরিমাণ শক্তি ছিল যে 5-6 জন মিলে তাকে ধরে রাখা যাচ্ছিল না। আর তাকে যখন নিয়ে আসা হচ্ছিল তখন মানে আরব কাকা মিশ্রী ভাষায় গালিগালাজ করছিল তারা যারা তাকে নিয়ে আসছিলেন আর কি। তো বাড়িতে আনার পর প্রথমে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়, আর এই আরব কাকাকে তার ঘরের বারান্দায় বেঁধে রাখা হয়েছিল। আরব কাকার স্ত্রী এবং তার মা পাশেই বিছানা তৈরি করে ঘুমান, কোনো মতে রাতটা কাটিয়ে দিয়ে সকালবেলা এটা ট্রিটমেন্ট করাবেন আর কি, কোনো হুজুর কবিরাজ বা যেটাই হোক আর কি করাবেন, এরকম একটা উদ্দেশ্য ছিল। শুক্রবার তো ছুটির দিন ছিল, অনেকেই পাওয়া যাবে না, তারপর অনেক রাত হয়ে গেছে। যাই হোক, হঠাৎ করে এই আরব কাকার স্ত্রী মানে কাকি বিকট একটি মানে শব্দ শুনে উনি ঘুম থেকে উঠে যান। কাকি দেখেন যে দড়ি ছিঁড়ে কাকা এক দৌড় মেরে এই মাঠের দিকে চলে গেছেন। তো কাকি তো এবার জোরে চিৎকার দিতে থাকেন, এবং জোরে চিৎকার দিতে তো উনি নিজেই ওই আরব কাকার পিছনে দৌড় দেওয়া শুরু করেছেন। এদিকে কাকির আওয়াজ শুনে আশেপাশে কয়েকটা বাড়ি থেকে বেশ কয়েকজন লোক চলে এসেছে, এবং তারাও বুঝতে পারে যে আরব কাকা মাঠের দিকে গিয়েছেন, আর এই কাকিও তার হাজবেন্ডের পিছনে দৌড়াতে দৌড়াতে মাঠের দিকে চলে গিয়েছেন। লোকগুলো লাইট নিয়ে ওই মাঠের ভিতরে যায়। রাত বেশি হয়, মাত্র কয়েকজন লোক এসেছিল খুঁজতে। তো খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সবাই চিন্তা করেন যে এত রাত্রে আমরা মানুষও কম, তাকে তো খুঁজে পাওয়া যাবে না, সকালবেলা আসবো আবার খুঁজতে। এই ভেবে সবাই বাড়ির দিকে রওনা দেয়। হঠাৎ তারা আরো একটি চিৎকারের শব্দ শুনতে পায়, তবে এই চিৎকারটা মেয়েলি কণ্ঠস্বরের, মানে বোঝা যাচ্ছে এটা আরব কাকার স্ত্রীর কণ্ঠ। সবাই ওই চিৎকারের উৎস ধরে ওই শব্দের দিকে দৌড় দেন। আসলে যেখান থেকে শব্দটা এসেছিল সেখানে একটি ছোট একটা ঝোপঝাড় মানে লতা পাতার একটা জঙ্গলের মতো ছিল, আর এই জঙ্গলেই আরব কাকার বড় ভাই এই যে ফারুক কাকাকে আক্রমণ করা হয়েছিল 2005 সালের দিকে। তো যাই হোক, সেখানে গিয়ে দেখেন যে এই যে কাকি এবং আরব কাকা ওখানে আছেন, আরব কাকা ওখানে আছেন, আর কাকি আরব কাকাকে জড়িয়ে ধরে বসে আছেন। তো আরব কাকা কিন্তু অজ্ঞান। তখন উপস্থিত লোকজন জিজ্ঞেস করে, আরে তুমি এত জোরে চিৎকার দিলা কেন, কি হয়েছিল? তখন এই কাকি বলেন, আমি যখন খুঁজতে খুঁজতে জঙ্গলের পাশে আসি তখন এসে দেখি যে আমার স্বামী এখানে পড়ে আছে, আর তার পাশে সাদা কাপড় পরিহিত একটা বুড়ি মহিলা বসে আছে, আর সে বিশ্রী ভাষায় মানে ভাবে হাসছে। আর আমি যখন এটা দেখি এবং চিৎকার দিই তখন ওই বুড়ি মহিলাটি একটি কালো বিড়াল হয়ে অন্ধকারে মিশে গেল। যাই হোক, একথা শোনার পর সবাই ধরাধরি করে এই আরব কাকাকে বাড়িতে নিয়ে আসে, এবং ওই রাত্রে তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল যাতে করে সে ওখান থেকে আর ছুটে যেতে না পারে। পরের দিন অন্য এক গ্রাম থেকে একজন কবিরাজকে আনা হয় এবং সব ঘটনা খুলে বলা হয় তাকে। তো কবিরাজ সব কথা শুনে বলেন, আপনারা সবাই একটু দূরে থাকেন, আমি বিষয়টা দেখি। কবিরাজ যতই এই আরব কাকার সাথে কথা বলতে চাচ্ছেন, আরব কাকা ততই তাকে বিশ্রী ভাষায় গালিগালাজ করছিল, আজে বাজে কথা বলছিল। তো কাকা ওই কবিরাজকে মারার জন্য অনেক চেষ্টা করছিল। এটা কিন্তু উপস্থিত সবাই দেখেছিলেন, এই যে জাবেদ ইকবাল হয়ে দেখেছিলেন। তো এক পর্যায়ে কবিরাজ সবাইকে বলেন যে এই আরব কাকাকে খুবই খারাপ একটা পেতনির ধরেছে, কিন্তু কোথা থেকে ধরেছে এটা উনি বলতে পারছেন না। তো কবিরাজ তাকে ঝাড়ফুঁক দিয়ে দেন এবং বলেন পারলে খোঁজ নিয়ে ভালো কোনো হুজুর দেখাতে। তো ওই রাত্রে আর কিছু হয় নাই, স্বাভাবিক ছিল সবকিছু। অবাক করার বিষয় হলো পরের দিন দুপুরবেলা আরব পাকা ওই লোহার শিকল ছিঁড়ে দৌড় দিয়েছিল উনাদের এই যে জাবেদ ইকবাল ভাইদের গোরস্থানের দিকে। তো দুপুরবেলা হওয়ায় সবাই যার যার বাড়িতে বিশ্রাম নিচ্ছিল, আর আরব কাকা দৌড় দেখে সবাই তার পিছন পিছন দৌড় দেয়। এই আরব কাকার দৌড় এমন ছিল সবাই তার কাছ থেকে অনেক দূরে ছিল, মানে তার কাছাকাছি যেতে পারছিল না, অনেক জোরে দৌড়েও, মানে আরব কাকা এত জোরে দৌড়াচ্ছিলেন। তো আরব কাকা বাঁশ কাটতে যাওয়ার সময় যে গাছগুলোর নিচে বসে বিশ্রাম নিয়েছিলেন ঠিক সেখানকার একটি তাল গাছের উপরে উনি উঠে যান। তো সবাই দেখছিলেন যে আরব কাকা এই তাল গাছ বেয়ে উপরে উঠে গেল, কোনো কিছুর সাহায্য ছাড়াই তিনি গাছের একেবারে উপরে উঠে সবাইকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে যাচ্ছেন। এবার কয়েকজন একটি বাঁশ নিয়ে এসে গাছে ওঠে তাকে অনেক কষ্টে নামিয়ে আনেন। বাড়িতে আনার পর পাড়ার কয়েকজন মিলে ঠিক করলেন যে একটি ভালো হুজুর দেখাবেন। তো কয়েকজনকে নিয়েও আসা হয়, তারাও চেষ্টা করেছিলেন, মানে হুজুর পারেন নাই, সমাধান হয়নি। তারপর পাড়ার একজন একটা খবর দেয় যশোরের বাঘার পাড়া নামে একটা জায়গা রয়েছে, এই গ্রামে একজন ভালো হুজুর আছে, তার কাছে যাওয়া যায়। তো হুজুরের কাছে যাওয়া হয়, তিনি বলেন যে উনি আসবেন পরবর্তীতে। তো উনি আসেন, তো হুজুরের বয়স ছিল প্রায় 70 বা তারও বেশি, বয়স্ক একজন মানুষ ছিলেন। তো হুজুর এসে ওই আরব কাকাকে দেখেন, তিনি ওই আরব কাকাদের বারান্দায় বসেন এবং সকলের সামনেই উনি কাকার সাথে কথা বলছেন। হুজুর বলছেন তোমার নাম কি, গ্রামের নাম কি, পিতার নাম কি, ইত্যাদি ইত্যাদি এগুলো। তখন আরব কাকা খুবই হাসি খুশি ভাবে তার উত্তর দিচ্ছিলেন, হুজুর তাকে জিজ্ঞেস করছেন এবং পানিতে কিছু একটা পরে ফু দিচ্ছিলেন, আরব কাকা উত্তর দিচ্ছিলেন, আর হুজুর ওই পানির দিকে বারবার তাকাচ্ছিলেন। একটা সময় হুজুর আরব কাকাকে উদ্দেশ্য করে পানি ছেটাতে থাকেন। তখন এই আরব কাকা এতক্ষণ যে এত হাসি খুশি ভাবে কথা বলছিলেন, তখন কি হয় এই আরব কাকা হুজুরের দিকে তাকিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ শুরু করেন। তখন ওই হুজুর বলেন যে হ্যাঁ, এতক্ষণে ওই পেতনিটি এসেছে। হুজুর আরব কাকার ভেতরে যে পেতনি ছিল তাকে তখন বলেন যে এই তুমি কে, এবার বলো কোথা থেকে এসেছো। পেতনিটি এবার আরব কাকার ভেতরে প্রবেশের আসল কাহিনীটা বলে, এই যে আকবর মেম্বারের বাড়ি থেকে এই মশিয়ার মোল্লা দাদা যখন ওই পেতনিটিকে মেরেছিল, তার কয়েক মাস পর এই মশিয়ার মোল্লা দাদা একটি মসুরির ক্ষেতে মসুরির গাছ তোলার জন্য চুক্তি করেন। তখন এই মশিয়ার মোল্লা দাদার সাথে আরব কাকা, লিটন কাকা এবং এই যে জাবেদ ইকবাল ভাইদের পাড়ার আরো কয়েকজন ছিলেন ওই মসুরি গাছ ওঠানোর কাজে সাহায্য করার জন্য। আর ওই মাঠটি ছিল ওই গোরস্থানের পাশে। তো সেদিন জ্যোৎস্নারাত হওয়ায় তারা সবাই মিলে রাতের বেলায় কাজ করার সিদ্ধান্ত নেন, যাতে করে দিনের বেলাও কাজ করা যায় আর রাতেও কিছু টাকা আয় করা যায়। তো কাজটি ছিল মোটামুটি 3 ঘন্টার। তো যাই হোক, সন্ধ্যার পরে তারা সবাই মিলে মাঠে গিয়ে কাজ শুরু করেন। তো এই মশিয়ার মোল্লা দাদা আর অন্য যে লোকটি গিয়েছিল তারা দুজনেই ধূমপান করতেন, তারা একের পর এক সিগারেট খাচ্ছেন আর কাজ করছেন। আর এই যে লিটন কাকা আর আরব কাকা ওনারা অন্য পাশে কাজ করছেন, ওনারা আবার বিড়ি সিগারেট খান না, যার কারণে ওই বিড়ি সিগারেটের ধোঁয়ায় ওনাদের অসুবিধা হয়, এজন্য একটু সাইডে থেকে কাজ করছিলেন। আনুমানিক 1 ঘন্টা যাবৎ কাজের পর হঠাৎ করে তারা দেখেন যে জ্যোৎস্নার আলোর থেকেও মাঠে একটু বেশি আলো দেখা যাচ্ছে। এবার তারা উপরের দিকে যখন তাকিয়েছেন তারা দেখেন যে কয়েকটি আলো তাদের মাথার উপরে ঘুরছে। ওই মশিয়ার মোল্লা দাদার হাতে তখনও বিড়ি ছিল, বিড়ি থাকার পরেও দাদা কি করেছেন, কিছু এই যে মসুরির যে গাছ ওটাতে আগুন ধরিয়ে দেন। তো আলোগুলো ঘুরতে ঘুরতে কি করে ওই আকবর মেম্বারের বাড়ির দিকে চলে যাওয়ার পর অদৃশ্য হয়ে যায়। ওই মশিয়ার মোল্লা দাদা তখন বাড়িতে চলে আসেন সবাইকে নিয়ে। ওই পেতনিটি বলেছিল যে ওই আলোগুলো আমি ছিলাম, তারা যখন এসেছিল একের পর এক বিড়ি খাচ্ছিল তখন তাদের কাছে যেতে পারছিলাম না, আবার এদের মধ্যে একজন আবার ওই মসুরির গাছে আগুন ধরিয়ে দিয়েছে, এজন্য ওখানে থাকতেই পারলাম না, চলে গেলাম। আর এই আরব যেদিন গোরস্থান এসেছিল বাঁশ কাটার জন্য এবং বিশ্রাম নিচ্ছিল ওই শিমুল গাছ তাল গাছের নিচে বসেছিল, তখনই আমি নির্দ্বিধায় ওর ভিতরে প্রবেশ করি। আর তখনই এর সাথে আমি এই ধরনের ঘটনা ঘটানো শুরু করি। এরপরে হুজুর অনেক কথা বলেন, স্বাভাবিকভাবেই ওই বিড়াল রূপী পেট নিতে তো যেতে চায় না। একটা পর্যায়ে হুজুর তার মতো করে রুকিয়া যখন করতে থাকে, তখন ওই পেতনিটি জোরে চিৎকার করতে থাকে এবং বলে, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। তো কোনো ধরনের কোনো ওই যে বলে না যে এটা দিতে হবে, ওটা দিতে হবে, এই ধরনের কোনো বিষয় ছাড়াই ওই পেতনিটি ওখান থেকে ভেঙে চলে যায়। এরপরে আরব কাকা কয়েকদিন অসুস্থ ছিলেন, আস্তে আস্তে উনি ঠিক হয়ে যান। আরব কাকা এখন জীবিত আছেন, উনি বর্তমানে অটো ভ্যান চালান, ওই যে ভ্যানগুলোতে এই মোটর লাগানো থাকে আর কি। আমরা গ্রামে দেখি কিছু ভ্যান আছে, পা চালিত ভ্যান না, মানে মোটর চালিত ভ্যান, ওই ভ্যানগুলো চালান। উনি খুবই ভালো একজন মানুষ। এই জাবেদ ইকবাল ভাই বলেছেন যে বাড়িতে গেলে ওনার ভ্যানে করে উনি ঘুরে বেড়ান, আর নামাজ কালামে একজন মানুষ এই আরব কাকা। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, খুবই একটা ভয়ানক ব্যাপার। একবার চিন্তা করেন যে একটি সাদা শাড়ি পরা অবয়ব আপনার রুমের পাশের রুমে বসে আছে, আপনার মা অসুস্থ, সেখানে এসে আপনার মাকে বিরক্ত করছে, একবার হাসে একবার কাঁদে, আবার বিড়ালের একটা কালো বিড়ালের রূপ ধরে বের হয়ে যায়। আপনি বুঝতে পারছেন যে ওইখানে এরকম একটা ভয়ানক জিনিস বসে আছে, হাসছে কাঁদছে, কিন্তু আপনি ভয়ে সেটার কাছেই যেতে পারছেন না। একবার গেলেও পরবর্তীতে আর ভয়ে যেতে পারছেন না। এই জিনিসটা বিভিন্নভাবে এই আকবর মেম্বার কাকার মাকে উত্তপ্ত করেছিল, আর এটার প্রেক্ষাপটে কিন্তু এত ঘটনার সূত্রপাত। চমৎকার একটি ঘটনা ছিল, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জাবেদ ইকবাল ভাইকে, চমৎকার একটি ঘটনা উনি লিখে আমাদেরকে পাঠিয়েছেন। ওনার আগের ঘটনাগুলো মাশাআল্লাহ অনেক ভালো ছিল, সেগুলোর জন্যও ধন্যবাদ, আজকের ঘটনার জন্য ধন্যবাদ। আশা করছি উনি আরও ঘটনা আমাদেরকে ইনশাল্লাহ পাঠাবেন, ওনার আরও ঘটনার প্রত্যাশায় রইলাম। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 95 নম্বর এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আর আপনারা কিন্তু আমাদের এবারের এপিসোডের যে ভিডিওটি, এই ভিডিওটা কিন্তু লাইক বাটনটা প্রেস করতে ভুলবেন না, আর আমাদের ভিডিও লিঙ্কটা কিন্তু আপনারা আপনাদের পার্সোনাল আইডিতে শেয়ার করতে পারেন। আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আফনান দ্য হোল ওয়ার্ল্ড নামে, যার লিঙ্ক কিন্তু আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন আফনান দ্য হোল ওয়ার্ল্ড @gmail.com এই ইমেল অ্যাড্রেসে। আমাদের ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে AFNANTHEHOORWORLD@gmail.com। প্রিয় লিসেনার্স, 100তম এপিসোডটা কিন্তু খুব কাছাকাছি চলে এসেছে, আর 100তম এপিসোডটা আমরা করতে চাই আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের পাঠানো ঘটনাগুলি নিয়ে। এই জন্য আমাদের প্রবাসী ভাই যারা রয়েছেন তারা চমৎকার চমৎকার ঘটনা পাঠাতে থাকুন, ইনশাল্লাহ আপনাদের পাঠানো ঘটনাগুলি নিয়ে আমরা 100তম এপিসোডটা করার চেষ্টা করব ইনশাল্লাহ। চলুন প্রিয় লিসেনার্স, চলে যাব আমাদের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। স্বাগতম জানাচ্ছি আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 95 নম্বর এপিসোডের তৃতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন যিনি, তার অনেকগুলো ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি, উনি সংযুক্ত আরব আমিরাতের আজমানে রয়েছেন। ওনার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আবদুল্লাপুর গ্রামে। উনি হচ্ছেন আহমেদ ভাই। উনি বর্তমানে যেখানে রয়েছেন সেখানে অনেক ঘটনা উনি কালেক্ট করেছেন, যেগুলো পর্যায়ক্রমে আমাদেরকে পাঠাচ্ছেন। আর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে এই মুহূর্তে যারা আছেন তাদের অবস্থা খুব শোচনীয়, বিশেষ করে বাংলাদেশি ভাইয়েরা যারা সেখানে রয়েছেন। প্রিয় লিসেনার্স, আপনারা জানেন যে স্মরণকালের ইতিহাসে দুবাইতে বৃষ্টিপাতের কারণে ভয়াবহ জলাবদ্ধতা এবং বন্যার সৃষ্টি হয়েছে। সাধারণত সংযুক্ত আরব আমিরাতই আমরা বলি বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বলি, সেখানে বৃষ্টিপাত খুবই কম হয়, যার কারণে যদি এইরকম হ্যাভি রেইনফল হয় বা ভারী বৃষ্টিপাত হয় সেক্ষেত্রে এই যে পানি যে প্রবাহটা হবে এই প্রবাহটা কোন দিক দিয়ে হবে বা পানি নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এই ব্যবস্থাটা সেখানে থাকে না, কারণ সেখানে বৃষ্টিপাত খুবই কম হয়, মরুভূমির দেশ এগুলো। কিন্তু হঠাৎ করে যদি এরকম বৃষ্টিপাত হয় তাহলে বেশ ভয়াবহ এক ধরনের ক্রাইসিস সেখানে তৈরি হয়ে যায়। তো দুবাইতে বা অন্যান্য জায়গাগুলোতে এই ধরনের সমস্যা সৃষ্টি হলে, বিশেষ করে সবচেয়ে ভালনারেবল সিচুয়েশনে পড়ে হচ্ছে আমাদের বাংলাদেশি যেই ভাইয়েরা ড্রাইভিং প্রফেশনে রয়েছেন, তারা অত্যন্ত ঝামেলার মধ্যে পড়েন, কারণ ডেইলি রুজি রুটি করে তাদেরকে খেতে হয়। আর অন্যান্য প্রফেশনও যারা আছেন, ওরা যদি বাড়ি থেকে বের হতে না পারেন তাহলে তো অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তো আল্লাহর কাছে আমরা দোয়া করব যে আল্লাহ সমস্যাটা দ্রুত সমাধান করে দিন বাংলাদেশি ভাইয়েরা সেখানে যারা রয়েছেন, এছাড়া অন্যান্য দেশের যে ভাইয়েরা সেখানে কাজ করতে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করুন। আমাদের দুবাইয়ের অনেক ভাইয়েরা আমাদের সাথে যুক্ত আছেন, যারা এই ড্রাইভিং প্রফেশনে তো আছেন, আরও বিভিন্ন প্রফেশনে রয়েছেন, তারাও এই মুহূর্তে খুব সংকটপূর্ণ সময় কাটাচ্ছেন। প্রিয় লিসেনার্স, চলুন কথা না বাড়িয়ে মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি মূলত ঘটেছিল 2021 সালে। 2021 সালে এই ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে ইয়াসিন। এই ইয়াসিনের যিনি বড় ভাই তার নাম হচ্ছে ইমরান। এই ইমরান হচ্ছে এই আহমেদ ভাইয়ের বন্ধু। মূলত ওই সময় ভিসার যেই প্রক্রিয়াটা বন্ধ থাকলেও টুরিস্ট ভিসা দিয়ে সেখানে তার ভাইকে নিয়ে গিয়ে পরবর্তীতে বৈধ কাগজপত্র করতে সক্ষম হয়েছিলেন এই ইমরান ভাই তার ভাইয়ের জন্য, মানে ওই ইয়াসিন ভাইয়ের জন্য আর কি। তো শুরুর দিকে তাকে মূলত যেতে হয়েছিল সংযুক্ত আরব আমিরাতের একটি প্রদেশ, তার নাম হচ্ছে রাস আল খাইমা, ওইখানে তাকে যেতে হয়েছে। যদিও আহমেদ ভাই শুরুর দিকে রাসাল খাইমাতেই ছিলেন। রাসাল খাইমা এমন একটা জায়গা, এটা আসলে দুবাইয়ের অনুন্নত শহরগুলোর মধ্যে একটা। এখন যদি উন্নত হচ্ছে, আজ থেকে 15-20 বছর আগেও এটা একটা গ্রামের মতোই ছিল বলা চলে। তো রাসাল খাইমা এটার সাথে দুবাই মেলানো যাবে না। দুবাই একটা প্রদেশ আর রাসাল খাইমা একটা প্রদেশ। দুবাই অনেক উন্নত, আবুধাবি অনেক উন্নত, শারজা অনেক উন্নত, কিন্তু রাসাল খাইমা এই জায়গাটা অতটা উন্নত ওই সময় ছিল না, এখন উন্নত হচ্ছে, আরো ভালো হচ্ছে। তো আমাদেরকে আহমেদ ভাই জানিয়েছেন যে রাস আল খাইমাদের দুটো জায়গা রয়েছে, দুটো গ্রামের মতো, একটা হলো রামস আর একটা হচ্ছে শামস। এই রামসে 2022 সালের শেষ দিকে, নভেম্বরের দিকে, দুজন বাংলাদেশের রহস্যজনক মৃত্যু হয়েছিল, যেটি বাংলাদেশের প্রথম সারির মিডিয়াগুলোতে চলে এসেছিল। সকালবেলা তাদের দুজনের মৃতদেহ পাওয়া গিয়েছিল। কেউ বলেছেন গ্যাস লিকেজের কারণে তাদের এই সমস্যা হয়েছে, অথবা রাত্রেবেলা এমন কোনো খাবার খেয়েছিলেন যার কারণে ফুড পয়জনিং হয়েছিল, ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গিয়েছেন, এরকম বিভিন্ন কথা শোনা গেলেও স্থানীয় যারা লোকজন তাদের ভাষ্য মতে তারা ভয় পেয়ে মারা গিয়েছে বা প্যানরমাল কোনো সমস্যার কারণে মারা গিয়েছে বলে স্থানীয় লোকজন বলেন আর কি। দুবাইয়ের যেই বা সংযুক্ত আরব আমিরাতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত চৌকস এবং সর্বাধুনিক টেকনোলজি দিয়ে তারা সুসজ্জিত, এই জন্য সেখানে কোনো ধরনের কোনো অকারেন্স হলেও খুব সুন্দরভাবে সেটা তদন্ত হয়। উল্টাপাল্টা বা দায়সারাভাবে যে তারা কোনো একটা কাজ করবেন বিষয়টা এরকম না, কিন্তু তারাও এই বিষয়টার চূড়ান্ত কোনো সমাধানে যেতে পারেননি। তাদের লাশ পৌঁছতে প্রায় 1 মাস সময় লেগেছিল বাংলাদেশে বিভিন্ন প্রক্রিয়াগুলো শেষ করতে আর কি। তো যাই হোক, এই রামসের পাশেই হচ্ছে শামস আর একটা জায়গা আর কি। মূলত এখন যে ঘটনাটি বলবো এটি ওই শামসে ঘটেছিল। এই যে ইমরান ভাই, ওনার যে ছোট ভাইকে উনি নিয়ে আসেন ইয়াসিন ভাই, তাকে যখন নিয়ে এসেছিলেন তখন শুরুর দিকে বিভিন্ন বিল্ডিং এ ওয়াচম্যানের দায়িত্ব পালন করতে হয়েছিল তাকে। কয়েকটা বিল্ডিং এর সফলতার সাথে এবং খুব সুনামের সাথে তিনি ওয়াচম্যানের দায়িত্ব পালন করেছিলেন। এরপর তার যে মালিক আর কি, তিনি এই শামসের একটা জায়গায় উনি একটা বিল্ডিং নির্মাণ করবেন, একটা কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। তো সেখানে যারা কাজ করেন দেখা যাচ্ছে যে তাদেরকে এমন ধরনের ঘর তৈরি করে দেওয়া হয়, এটা একটা টেম্পোরারি ঘর। অনেক সময় আমরা দেখি যেমন এই যে মেট্রো রেলের প্রজেক্ট থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের প্রজেক্ট যখন চলে, বিভিন্ন কন্টেইনার, এই কন্টেইনারগুলোর ভেতরে একটা বিশেষ প্রক্রিয়ায় সেখানে থাকার ব্যবস্থা করা হয়। আমরা দেখি যে সেখানে জানালা ব্যবস্থা করা হয়েছে, থাই গ্লাস লাগানো হয়েছে একটা জায়গায়, আবার এসি লাগানো থাকে। আমরা কিন্তু এটা দেখেছি, আপনারা হয়তো বা খেয়াল করেছেন রাস্তার আশেপাশে কিন্তু এই ধরনের টেম্পোরারি থাকার জায়গাগুলো রয়েছে, যারা বিশেষ করে কনস্ট্রাকশনের কাজ করেন। তো ওনারও এইরকম একটা কন্টেইনারের মতো কোনো কিছু একটা দিয়ে ওনার থাকার ব্যবস্থা করা হয়েছিল, তবে ওয়াশরুমটা ছিল বাইরে। আর ওই কন্টেইনারের মতো ওই জিনিসটার ভেতরেই একটা ইলেকট্রিক চুলার ব্যবস্থা করা হয়েছিল, যাতে করে উনি রান্না করে খেতে পারেন। আর থাকার ব্যবস্থা সেখানেই ছিল, ওয়াশরুমটার প্রয়োজনীয়তা দেখা দিলে ওনাকে বাইরেই যেতে হতো। তো এভাবেই চলছিল। আর ওনার যে ভাই ইমরান ভাই আর কি, মানে ইয়াসিন ভাইয়ের বড় ভাই ইমরান ভাই, উনি ওই রাস আল খাইমাতে যে ট্যাক্সি ক্যাব রয়েছে, ট্যাক্সি ক্যাব চালাতেন। সেখানকার ট্যাক্সি ক্যাবে কিন্তু একটা ভিন্ন রকমের সিস্টেম রয়েছে, সেটা হলো যে ওখানকার ট্যাক্সি ক্যাব একটা নির্দিষ্ট কোম্পানি হয়ে থাকে, বা একটা কোম্পানির অনেকগুলো ট্যাক্সি ক্যাব থাকে, সেগুলো লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন ড্রাইভাররা চালান, বা কারো কারো ব্যক্তিগত থাকতে পারে। তো এই ইমরান ভাই ওই রকম একটা ট্যাক্সি ক্যাব কোম্পানির ড্রাইভার হয়ে চাকরি করতেন, যে দিনে একটা ট্যাক্সি ক্যাব নিয়ে উনি বের হতেন। তো সেখানে ঘন্টা হিসেবে, ওখানে কিন্তু ট্যাক্সি ক্যাবের মধ্যে ওঠার সাথে সাথে মিটারটা অন করতে হয়, এবং কত ঘন্টা চলেছে সেই হিসাবে ওই কোম্পানিকে একটা পেমেন্ট করতে হয়, আর বাকিটা যিনি ড্রাইভার তার থাকে আর কি। তো ওই চুক্তিতে উনি একটা ট্যাক্সি ক্যাব চালাতেন। তো দেখা যেত যে ওই ট্যাক্সি ক্যাবটা নিয়ে উনি যখন ওই শামসের ওই দিকে যেতেন, তখন তার ভাইয়ের সাথে দেখা করতেন। সবসময় যে রেগুলার যোগাযোগ হতো বিষয়টা এরকম না, বিশেষ করে ওই নতুন কনস্ট্রাকশনের কাজটা যখন শুরু হয়, তখন এই ইমরান ভাইয়ের সাথে ইয়াসিন ভাইয়ের যোগাযোগটা একটু কম হতো। আগে প্রতিদিন হতো, এখন প্রতিদিন হয় না। কোনো যাত্রী পেলে ওইদিকে গেলে তখন ভাইয়ের সাথে দেখা করেন। তো এভাবে চলছিল আর কি। শুরুর দিকে বেশ কয়েকদিন কোনো সমস্যা হয়নি। তো একদিন কি হয়, এই ইয়াসিন ভাই, মানে যিনি ওই ওয়াচম্যানের দায়িত্ব পালন করছিলেন আর কি, তো উনি ওনার যেই থাকার যে জায়গাটা, ওটার থেকে বাইরে একটা চেয়ারে বসেছিলেন। হঠাৎ করে ওনার মনে হলো কোন একটা জিনিস শা করে ওনার পেছন দিয়ে চলে গেল খুব দ্রুত গতিতে। তো উনি শুরুর দিকে এই জিনিসটা বুঝতে পারেননি, আর ওই দিন অন্য কোনো সমস্যা হয়ও নাই। পরের দিন আবার যখন উনি রাতের বেলা বাইরে বসেছিলেন, ওই সময় শীতও না গরমও না, এমন একটা আবহাওয়া চলছিল আর কি, ওই রাস আল খাইমার ওই জায়গার এনভায়রনমেন্ট অনুযায়ী, তখন একই রকম ভাবে মনে হলো শা করে পিছন দিয়ে কিছু একটা চলে গেল। তো উনি তখনও বিষয়টা আসলে ওইভাবে বুঝতে পারেননি। এভাবে কয়েকদিন যাওয়ার পর একদিন রাতের বেলা হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি তাকিয়ে দেখেন উনি যেখানে শুয়ে আছেন ওনার পায়ের পাশে একটা অবয়ব দাঁড়িয়ে আছে, এবং অবয়বটা এরকম যে বেশ লম্বা লম্বা চুল, এলোমেলো চুল, এবং চুলগুলো কপালের সামনে দিয়ে ঢেকে রাখা, মানে চেহারাটা দেখা যাচ্ছে না, একটা কালো অবয়বের মতো। যেহেতু অন্ধকার ছিল রুমের মধ্যে, কিন্তু ওই যে তার কন্টেইনারের মতো যে থাকার জায়গাটা, এটার বাইরে কিন্তু আবার আলো ছিল, টাই গ্লাসের ভেতর দিয়ে যতটুকু আলো আসছিল সেটাতে উনি দেখতে পাচ্ছিলেন। তো উনি এইরকম একটা জিনিস দেখে তো চিৎকার করে ওঠেন, খুব ভয় পেয়েছেন, এবং সাথে সাথে কি হয়, ওই জিনিসটা মিলিয়ে যায়, মানে ভ্যানিশ হয়ে যায়। এরপর উনি সকালবেলা ওনার ভাইকে বলেন এই বিষয়টা, তখন ওনার ভাই বলেন হয়তো বা সে কাজের চাপ ছিল, যার কারণে ভুলভাল দেখেছে, ঘুমের মধ্যে ভয় পেয়েছে, এর হতে পারে। তো উনি ওই রাত্রের বিষয়টা স্বাভাবিকভাবে নিলেও পরের রাত্রে একই ধরনের ঘটনা ঘটেছিল, এবং ওনার একটা সময় ঘুম ভেঙে যেত। এমনটা না যে ওনার পায়ের কাছে কোনো একটা জিনিস দাঁড়িয়ে আছে, শব্দ করছে, গড় গড় শব্দ হচ্ছে, এই জন্য ঘুম ভেঙে গেছে, বিষয়টা এরকম না, মানে এমনিতেই ঘুম ভেঙে যেত, আর ঘুম ভাঙলেই উনি ওই জিনিসটা দেখতেন। তো এরকম কয়েকদিন তো ভয় পেয়েছেন। এরপরে এই সমস্যাটা আরো ঘনীভূত হয়, সেটা হলো ওই যে অবয়বটা, এই অবয়বটা এখন আর পায়ের কাছে দাঁড়িয়ে থাকে না, এটা একদম তার কাছে চলে আসে, এবং মনে হচ্ছে ওই জিনিসটা তার একদম মাথার কাছে মাথা নিয়ে তাকিয়ে থাকে, মানে চোখ খুললেই মনে হবে ওই জিনিসটা তার সামনে।
এরকম একটা বিষয়। তো উনি তো এই জিনিসটা দেখতে থাকেন, প্রচন্ড ভয় পেতে থাকেন। স্বাভাবিকভাবে ভয় পাওয়াটাই কি উচিত নয়? উনি তো একা মানুষ ওখানে আছেন, ভয় পাচ্ছেন, ভয়ে চিৎকার দিয়ে ধর্মর করে উঠে বসেন। উনি যখন উঠে বসেন তখন ওই জিনিসটা চলে যায়, মানে অদৃশ্য হয়ে যায়। উনি দৌড়ে দরজা খুলে বাইরে আসেন, তখন আর বাইরে কিছু দেখেন না, কারণ ওই জিনিসটা ওখান থেকে ভ্যানিশ হয়ে গেছে। তো এরকম করে ওনার দিন যাচ্ছিল। আর এই বিষয়টা উনি ওনার ভাইয়ের সাথে শেয়ার করেছিলেন। তো ওনার ভাই কি করেছে, স্থানীয় বেশ কয়েকজন হুজুরকে দেখিয়েছেন, হুজুরের কাছ থেকে রুকিয়া করে নিয়ে এসেছেন, কিছু তদবির নিয়ে এসেছেন, উনিও আমল করছেন। রাতের বেলা দেখা যাচ্ছে যে উনি আয়াতুল কুরসি অন্যান্য দোয়া পড়ে উনি শুচ্ছিলেন, কিন্তু এই যে ঘুম থেকে জেগে ওঠার সাথে সাথে বা চোখ খোলার পরে রাতের বেলা এই যে অবয়বটা, এই জিনিসটা দেখা বন্ধ হচ্ছিল না, কোনোভাবেই বন্ধ হচ্ছে না। এদিকে কি হয়, একদিন এই ইমরান ভাই, মানে ইয়াসিন ভাইয়ের বড় ভাই, যিনি ট্যাক্সি ক্যাব চালান আর কি, তো উনি কি করেছেন, দিনের বেলা যখন ওইদিকে গাড়ি নিয়ে এসেছেন, তখন ইয়াসিন ভাইকে বেশ বড় সড়ো একটা মাংসের একটা ব্যাগ বা প্যাকেট দিয়েছেন, বলছে তুমি এটা রান্না করবা, আমি রাতের বেলা সকালবেলা এসে খাবো, তুমি রাতের বেলা রান্না করে রাখবা। কারণ ওনার সাধারণত রাতের বেলা নাইট ডিউটিতে থাকতো, আর রাতের বেলা গাড়ি চালিয়ে উনি বেশ ভালো উপার্জন করতেন। দুবাইতে বিভিন্ন নাইট ক্লাব আছে, বার আছে, যেখানে মদ্যপান সহ বিভিন্ন জিনিসগুলো করা হয় আর কি। তো এরকম দুবাইতে যেমন আছে, ঠিক তেমন অন্যান্য শহরগুলোতেও আছে, আজমান আমরা বলি বা রাস আল খাইমা বলি, পুরো সংযুক্ত আরব আমিরাতে এরকম অনেকগুলো বার বা এরকম নাইট ক্লাব সেখানে আছে আর কি। লিসেনার্স, আপনারাও বিষয়টা হয়তো অবগত আছেন, বা প্রবাসী ভাই যারা আছেন তারাও বিষয়টা জানবেন। কারণ আমি দুবাই এয়ারপোর্টে যখন নেমেছিলাম, দুবাই এয়ারপোর্টে যতগুলো দোকান দেখেছি তার মধ্যে সিংহভাগ দোকানগুলো ছিল হলো মদের দোকান। এমন একটা অবস্থা আমার কাছে মনে হয়েছিল যে এই মদগুলোর বোতল বা মদের বোতলগুলো যদি ভেঙে দুবাই এয়ারপোর্টে ঢেলে দেওয়া হয়, মনে হবে যে এখন যে বৃষ্টিতে দুবাই এয়ারপোর্ট তলিয়ে গেছে, আমার মনে হচ্ছে এই মদে দুবাই এয়ারপোর্ট তলিয়ে যাবে, এমন একটা অবস্থা আর কি। তো যাই হোক, তো ওই যে যারা রাতের বেলা নাইট ক্লাব থেকে বের হয়, ওনাদেরকে যদি ট্যাক্সি ক্যাবে কোথাও নিয়ে যাওয়া হয়, তখন বেশ ভালো অ্যামাউন্টের একটা টাকা পাওয়া যায়। দিনের বেলা দেখা যাচ্ছে অনেকক্ষণ পরিশ্রম করলে যে টাকা, রাতের বেলা বেশ কিছু যাত্রী দিয়ে ভাড়া মারলে আরো বেশি টাকা পাওয়া যায় আর কি। তো এই কারণেই উনি রাতের বেলা ডিউটিটা করতেন। তো ডিউটি করে সকালবেলা গিয়ে ওই যে ওই মাংস ওইটা খাবেন আর কি। তো এদিকে ইয়াসিন ভাই তো উনি খুব সুন্দরভাবে ওই মাংসটা রান্না করেছেন। রান্না করার পর উনি একটা অদ্ভুত স্বপ্ন দেখেন। স্বপ্নে দেখেন খুব সুন্দরী একটা নারী, একটা অবয়ব আর কি, স্বপ্নের মধ্যে এসে বলছে, ইয়াসিন কি রান্না করলি রে, মাংস রান্না করছিস, আমি খাবো? তখন এই ইয়াসিন ভাই ওই স্বপ্নের মধ্যে বলছে যে হ্যাঁ তুমি খাও। তো ইয়াসিন ভাই স্বপ্নের মধ্যে দেখছে যে ওই অবয়বটা ওই মাংস খাচ্ছে। তো কিছুক্ষণ পর ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর উনি আর চিন্তা করেন যে তো স্বপ্ন। কিন্তু সকালবেলা উনি যখন ঘুম থেকে উঠেছেন, ওঠার পর চিন্তা করেছেন যে তার ভাই তো একটু পরে চলে আসবে, দেখি মাংসটা একটু আগুনে গরম করি। ওমা, মাংস কোথায়? মনে হচ্ছে যে ওই পাতিলে কোনো মাংস রান্নাই হয় নাই, এমন ভাবে চেটে পুটে কেউ খেয়ে ফেলেছে যে সেখানে কোনো মাংসই অবশিষ্ট নাই, শুধু মাংস কেন, ঝোলও নাই। এদিকে সকালবেলা যখন ওনার ভাই ইমরান এসেছেন জিজ্ঞেস করেছে, তখন ইমরান ভাইকে এই ইয়াসিন ভাই বিষয়টা খুলে বলেছে। তখন ইয়াসিন ভাই বলেছে যে বিষয়টা তো স্বাভাবিক না, আসলেই তো একটা সমস্যা তো চলছিল, এখন আরো ভিন্ন মাত্রায় সমস্যা শুরু হয়েছে। এর ভিতরে উনি যখনই, মানে ইয়াসিন ভাই যখনই কোনো মাছ বা মাংস রান্না করতেন, রান্না করার কিছুক্ষণ পরেই উনি দেখতেন যে সেখানে কিছুই নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এই জিনিসটা ওনাকে খুব পীড়া দিত, মানে এত কষ্ট করে রান্না করছেন আর এই জিন ভূতে এসে এই জিনিস খেয়ে যায়। এই জন্য উনি রাগ করে এই মাছ মাংস রান্না করাই বন্ধ করে দিয়েছিলেন। ওনার যদি খেতে ইচ্ছে করতো উনি পার্শ্ববর্তী কোনো হোটেলে গিয়ে খেয়ে আসতেন, কিন্তু উনি এই মাছ মাংস নিজে রান্না করা এইটা একদমই ছেড়ে দিয়েছিলেন। তো একদিন কি হয়, স্বপ্নের মধ্যে ওই জিনিসটা আসে, এসে বলতেছে তুই মাছ মাংস রান্না করিস না, আমি খাই বলে তুই রান্না করা ছেড়ে দিয়েছিস, দাঁড়া তোকে আমি শিক্ষা দিচ্ছি। স্বপ্নের মধ্যেই ওই অবয়বটা ভয়ানক চেহারা নিয়ে এসেছিল আর এই ইয়াসিন ভাইকে আক্রমণ করে এবং তাকে খুব নির্যাতন করতে থাকে, লাঠি দিয়ে মারতে থাকে। এদিকে কি হয়েছে, এই ইয়াসিন ভাইয়ের যিনি বড় ভাই মানে ইমরান ভাই, উনি সকালবেলা ফোন করছেন ইয়াসিন ভাইকে, কোনো সারা শব্দ নাই, ফোন ধরে না। তো উনি খুব চিন্তিত, কারণ এমনিতেই তো বিভিন্ন সমস্যা চলছিল, উনি সেটা জানতেন। তো উনি তাড়াতাড়ি করে চলে আসেন ওইখানে, এসে দেখেন যে ইয়াসিন ভাইয়ের অবস্থা খুবই খারাপ, সারা শরীরে আঘাতের চিহ্ন। তো এই বিষয়টা দেখে উনি তো খুব কষ্ট পান মনে মনে, যে এই কি সমস্যা শুরু হলো। হসপিটালে নিয়ে যাওয়ার মতো অবস্থা যদিও বা ছিল না, মানে ওরকম অবস্থা তৈরি হয় নাই, কিন্তু উনি চিন্তা করেন যে ইয়াসিন ভাইয়ের যিনি মালিক তার সাথে এই বিষয়ে কথা বলবেন, যেন অন্য জায়গায় ওই মালিকের তো আরো অনেক বিভিন্ন কাজ আছে, সেখানে যেন ইয়াসিন ভাইকে দিয়ে দেন। কিন্তু ওই মালিক এ ধরনের কথা বিশ্বাসই করেন না এবং বলেন যে তুমি এখান থেকে কাজ মানে কাজ না করে অন্য জায়গায় হয়তো ভালো অফার পাইছো, এই জন্য চলে যাওয়ার জন্য এই ধান্দা শুরু করছো, সেটা হবে না, আমার এখানে কাজ করলে এই জায়গায় এই সাইটেই কাজ করতে হবে, অন্য কোথাও যেতে পারবা না। আর ওই মালিক ওই বিষয়টা বিশ্বাসও করেন না যে এই ধরনের সমস্যা তার সাথে হচ্ছে, তাকে যদিও বলা হয়েছিল উনি বিশ্বাস করেন নাই। এরপরে একটা রাত্রে আর একটা ভয়ানক ঘটনা ঘটে। এই ইয়াসিন ভাই রাত্রে ঘুমিয়ে আছেন, একই রকম ভাবে চোখ খুলে দেখেন তার মাথার কাছে ওই অবয়বটা। ওই দিন মনে হচ্ছিল যে তার চেহারাটা কিছুটা দেখতে পাচ্ছিলেন, মনে হচ্ছে একদম চামড়া ঘোচানো এবং চোখ বলে কিছু নাই, সেখানে একটা গভীর গর্ত, মানে কালো অন্ধকার, ওদিকে তাকালে মনে হয় যে গভীর কোন একটা অন্ধকারের মধ্যে তিনি হারিয়ে যাচ্ছেন, এমন একটা অবস্থা। তো উনি ওই জিনিসটা দেখে তো বিছানা থেকে নেমে দিয়েছেন এক দৌড়, দরজা খুলে বাইরে বের হবেন, হঠাৎ করে পেছনে মনে হলো তাকে কেউ আঁচড় দিয়েছে, এবং এমন আঁচড় দিয়েছে যে তার যে জামাটা পরা ছিল সেই জামার পেছনের অংশ ছিঁড়ে গিয়েছে এবং পিঠে গভীর ক্ষত সৃষ্টি হয়ে গেছে। তো উনি সাথে সাথে ওই রাত্রেই ওনার ভাইকে ফোন করেন, ওনার ভাই চলে আসেন, আসার পরে দেখান যে ভাই দেখো এই অবস্থা, আমি তো এখানে আর থাকতে পারতেছি না, আমি তো মনে হয় মারা যাব, এভাবে আর কতদিন আমি এরকম নির্যাতন সহ্য করব, আর তো পারি না। তখন ওনার ভাই সকাল পর্যন্ত অপেক্ষা করেন, সকালবেলা একজন ভালো হুজুরের কাছে নিয়ে যান, সেই হুজুর এই ইয়াসিন ভাইকে খুব ভালোভাবে রুকিয়া করে দেন এবং একটা পর্যায়ে ওই হুজুর বলেন যে ওই জিনিসটাকে তিনি ছাড়াতে সক্ষম হয়েছেন, মানে ইয়াসিন ভাই থেকে এই জিনিসটা উনি ছাড়িয়ে ফেলেছেন। এরপরে কয়েকদিন খুব স্বাভাবিকভাবে গিয়েছিল। তো ইয়াসিন ভাইও মনে করেছিলেন উনি ভালো হয়ে গেছেন, আর ওনার যে বড় ভাই ইমরান ভাই উনিও মনে করেছেন ভালো হয়ে গেছেন। উনি কিন্তু এর মধ্যে মাঝে মাঝে স্বপ্ন দেখতেন, বিশেষ করে ইয়াসিন ভাই, যে উনি যে আমলগুলো করছেন, যে রুকিয়াগুলো করা হয়েছে, তাকে হুমকি দিত ওই অবয়বটা এসে, হ্যাঁ তুই এসব করা বন্ধ কর, এগুলো করিস না, এরকম হুমকি দিত। তো এছাড়া অন্য কোনো সমস্যা হচ্ছিল না। একদিন গভীর রাত্রে হঠাৎ করে ইমরান ভাইকে ফোন দেয় তার ছোট ভাই ইয়াসিন ভাই, যে ভাই আমার অবস্থা খুব খারাপ, তুমি তাড়াতাড়ি আসো। তো উনি এসে দেখেন যে ভাইয়ের অবস্থা খুব খারাপ, তার মুখ দিয়ে লালা ঝরছে, খুবই বাজে অবস্থা। তাড়াতাড়ি করে তাকে নিয়ে উনি গাড়িতে উঠান, গাড়িতে করে হসপিটালে নিয়ে যাবেন। তো উনি যেখানে ছিলেন গাড়িটা নিয়ে, মানে ইমরান ভাই, ওইখান থেকে হসপিটালের দূরত্ব সর্বোচ্চ 15 মিনিটের পথ গাড়ি চালিয়ে গেলে, এবং ওই হসপিটালে উনি ওই সাইড দিয়ে গিয়েছেন বিভিন্ন সময়, উনি জানেন যে ইয়াসিন ভাই যেখানে আছে সেখান থেকে ওই হসপিটালের যেতে কতটুকু সময় লাগতে পারে। তো উনি তো দ্রুত গাড়ি চালিয়ে ওই হসপিটালের দিকে নিয়ে যাচ্ছেন। আর আমি শুরুতেই বলেছি যে ওখানে কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথে আপনার ভাই হোক, বাবা হোক, মা হোক, ওয়াইফ হোক, যদি কোনো কোম্পানির ট্যাক্সি ক্যাব হয় তাহলে অবশ্যই আপনি সেটার মিটার অন করতে বাধ্য, যে কত সময় আপনি চালালেন এই জিনিসটা কিন্তু ট্র্যাকিং হয়। তো যাই হোক, উনি তো উঠে মিটারটা অন করে দেন এবং গাড়ি চালাতে থাকেন। তো উনি এই যে গাড়ি চালাচ্ছেন, উনি হসপিটালের কাছে আসেন না, অথচ ওই রাস্তাটা ওনার খুবই পরিচিত এবং উনি বারবার নিশ্চিত হচ্ছিলেন, গুগল ম্যাপ দেখেও নিশ্চিত হচ্ছিলেন যে উনি ঠিক পথেই আছেন। কিন্তু ঠিক পথে থাকলেও উনি কোনোভাবেই ওই হসপিটালের কাছে আসতে পারছেন না। কেন আসতে পারছেন না উনি বুঝতে পারছিলেন না, কারণ উনি দেখতে পাচ্ছিলেন রাস্তায় আরো গাড়ি আছে, উনি ঠিকভাবে গাড়ি চালাচ্ছেন, কিন্তু কেন আসতে পারছিলেন না এটা ওনার বোধগম্য হচ্ছিল না। উনি প্রায় 3.5 ঘন্টা গাড়ি চালিয়েছেন, এরপর ফজরের আজান হওয়ার পর উনি দেখেন যে উনি হসপিটালের কাছে দাঁড়িয়ে আছেন বা হসপিটালের কাছে চলে আসছেন আর কি গাড়ি নিয়ে। তো উনি দ্রুত ওনার ভাইকে ওখান থেকে বের করেন, বের করার পর মানে গাড়ি থেকে বের করে হসপিটালে ভর্তি করান। ওনার ভাইয়ের যিনি মালিক তাকে খবর দেওয়া হয়, মালিক আসেন। ওই প্রথম মালিক এসে বিশ্বাস করেছিল যে আসলেই এই ইয়াসিন ভাইয়ের সাথে প্যারানরমাল কোনো সমস্যা হচ্ছে। এরপর উনি ওই জায়গা থেকে ইয়াসিন ভাইকে সরিয়ে দেন আর কি, উনি অন্য জায়গায় একটা দায়িত্ব বুঝিয়ে দেন। এখনো ইয়াসিন ভাই ওখানেই আছেন। তো ওখান থেকে সরিয়ে দেওয়ার পর ইয়াসিন ভাইয়ের সাথে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু ইমরান ভাই উনি এখনো বুঝতে পারেন না যে ওখানে মিটারে শো করছে উনি 3.5 ঘন্টা গাড়ি চালিয়েছেন, অথচ 15 মিনিটের রাস্তা, এই 3.5 ঘন্টা উনি কি করছিলেন, কোথায় ছিলেন, এটা ওনার কিছুতেই মাথায় আসে না। অথচ মিটারে কিন্তু উঠে গেছে উনি 3.5 ঘন্টা গাড়ি চালিয়েছেন, এবং ওইটার যে পেমেন্টটা এসেছে যেটা কোম্পানিকে দিতে হবে সেটা উনি কিন্তু দিতে বাধ্য। এদিকে সমস্যা কিন্তু শেষ হয়নি, ইয়াসিন ভাইয়ের সমস্যা শেষ হলেও ওই যিনি মালিক যিনি কনস্ট্রাকশনে কাজ করছেন উনি একটা ভয়ানক জিনিস স্বপ্ন দেখা শুরু করেন। স্বপ্নে কোনো একটা অভাব এসে থেকে তাকে বলছে যে এই তুই যে এখানে এই বিল্ডিং বানাচ্ছিস, আমার অনুমতি নিছিস? তখন ওই মালিক বলছে যে আবার অনুমতি কিসের, তুমি কে যে তোমার অনুমতি নেব, এই জায়গার মালিক আমি। তখন ওই অবয়বটা নাকি ভয়ানক আকৃতিতে স্বপ্নের মধ্যে তার কাছে এসেছিল এবং বলেছিল যদি এইখানে একটা বড় আকারের কোন একটা জন্তু জবাই না করিস তাহলে এইখানে কোনো কাজ করতে আমি দেব না। তখন ওই যে যিনি মালিক উনি মালিক একজন হুজুরের সাথে পরামর্শ করেন, তখন হুজুরের পরামর্শ অনুযায়ী একটা দুম্বা বা একটা উড বাই টাইপের কোন একটা কিছু ওখানে জবাই করা হয়, এবং জবাই করার পর ওইটার যে মাংস, এই মাংসটা ওখানে যারা বাঙালিরা ছিলেন, বিশেষ করে বাঙালিরা ওখানে অনেক মানবেতর জীবনযাপন করেন, অনেক কষ্ট করে সেখানে থাকেন, তো এই মাংসগুলো তাদের মধ্যে ভাগাভাগি করে দেওয়া হয়েছিল। এরপরে ওই কনস্ট্রাকশনের কাজটা উনি করতে পেরেছিলেন। তো প্রিয় লিসেনার্স, আমরা অনেক সময় দেখি যে বাংলাদেশে কোনো বিল্ডিং বা এই টাইপের কাজ করতে গেলে এই ধরনের সমস্যা অনেকেই ফেস করেন। তো এটা কিন্তু যে শুধু বাংলাদেশে রয়েছে তা কিন্তু না, পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এই সমস্যাগুলো রয়েছে। তো আলহামদুলিল্লাহ ইমরান ভাই, ইয়াসিন ভাই ওনারা সবাই ভালো আছেন, ওখানে ওই কনস্ট্রাকশনের কাজটা চলছে, এখনো চলছে, পুরোপুরি শেষ হয়নি বাট শেষ হওয়ার পথে। তো এটি ছিল ঘটনা। তো ধন্যবাদ আহমেদ ভাই, চমৎকার একটি ঘটনা আপনি শেয়ার করেছেন। আর সেই সাথে আবারও লিসেনারদেরকে বলছি সংযুক্ত আরব আমিরাতে এই মুহূর্তে যারা আছেন, বিশেষ করে দুবাইতে যারা আছেন, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। ওনারা খুব একটা কঠিন সমস্যার মধ্যে রয়েছেন, আল্লাহ তাআলা চাইলে খুব দ্রুত এই সমস্যা কেটে যেতে পারে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা দ্রুত এই সমস্যার সমাধান করে দিন, এই অতিবৃষ্টি থেকে তাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 95 নম্বর এপিসোডে পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আবারও স্বাগতম জানাই। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি মালয়েশিয়া প্রবাসী একজন রেমিটেন্স যোদ্ধা ভাই আমাদেরকে পাঠিয়েছেন। ওনার নাম হচ্ছে মারুফ। ওনার বাড়ি নওগাঁ জেলার আত্রাই থানার একটি গ্রামে। উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, ঘটনাটি অদ্ভুত, আর এই ঘটনাটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে বলে আমি আশা করব। ঘটনাটি ছোট, তারপরও অন্যরকম একটি ব্যাপার এখানে রয়েছে। চলুন মূল ঘটনাতে চলে যাই। সাল 2006, তখন কিন্তু বৈশাখ মাস চলছে। এই যে মারুফ ভাই, তো উনি ওনার
আম্মুর সাথে উনার নানা বাড়িতে আসছিলেন। তো আসার পথে উনি দেখেন যে রাস্তার পাশে একটা বট গাছ রয়েছে, বড় একটা বট গাছ। ওই গাছের নিচে একটা মানুষ লাল কাপড় পরে ভিক্ষা করতেছে, কথা বলতেছে না, ইশারায় ভিক্ষা চাচ্ছে, মনে হচ্ছে লোকটা বোবা। তো এই মারুফ ভাই ওই লোকটাকে আসলে ওইভাবে চিনতেন না, কিন্তু মারুফ ভাইয়ের আম্মা ওনাকে চিনতেন। তো যতবার ওদিক দিয়ে আসা যাওয়া করেছেন, এই ধরনের ভিক্ষুককে মারুফ ভাই কখনো দেখেন নাই। মারুফ ভাই সময় ছোট ছিলেন, তো উনি আবার তার আম্মুকে জিজ্ঞেস করেন যে আম্মু, এই লোকটা এখানে বসে ভিক্ষা করতেছে কেন, আগে তো কখনো এখানে দেখি নাই যতবার আসছি নানু বাড়িতে। তখন ওনার আম্মু বললেন যে কি হয়েছে বিষয়টা একটু দেখতে হবে, কারণ ওই লোকটা তো ভিক্ষুক না, ওনাকে তো চিনি, উনি তো মালিক চাচা, উনি আবার ভিক্ষা করতেছে কেন, বিষয়টা তো আসলে খুব চিন্তার বিষয়, আমিও তো দেখে অবাক হয়েছি, এটা হলো ওনার আম্মা বলেন। তো পরবর্তীতে কেন ভিক্ষা করেছিলেন এই বিষয়টা সম্পর্কে জানা যায়। চলুন সেই বিষয়টিতেই আমরা ফেরত যাই। মূলত এই বিষয়টা পরে জানা গিয়েছিল একটা ঘটনার প্রেক্ষাপটে, সেটা হলো এই যে মালিক চাচা উনি যে বট গাছের নিচে বসে ভিক্ষা করছিলেন, ওই বট গাছের খুব কাছাকাছি রাস্তার পাশে একটা জায়গা রয়েছে, ওইখানে উনি জায়গা কিনে একটি বাড়ি করছিলেন। তো অনেকেই ওই বাড়িটা করতে নিষেধ করেছেন যে ওই জায়গাটাতে তুমি বাড়ি করো না, তো উনি এটা শোনেন নাই। উনি কিন্তু মানে ওই রকম যে গৃহস্থ পরিবার বিষয়টা এরকমও না, খুব যে গরিব তাও না, উনি চিন্তা করলেন যে এতটুকু জায়গা কিনতে পারছি কম দামে, তো এইখানে বাড়ি করলে সমস্যা কি। তো উনি বাড়ি করেন, ওনার মতো করে ওনার সাধ্যের মধ্যে একটা ছোট বাড়ি করেন, মাটির একটা বাড়ি করেছিলেন আর কি। তো সবকিছু ঠিকঠাক চলছিল, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছিল না। তো উনি চিন্তা করেছেন যে কত মানুষ কত কথা বললো, এখানে নাকি ভূত প্রেতের অসুবিধা আছে, কই আমি তো কিছু পাচ্ছি না, এভাবে কিন্তু দিন চলে যাচ্ছিল। এরপর কয়েক মাস যেতে না যেতেই চলে এলো বৈশাখ মাস। তো একদিন কাল বৈশাখী ঝড় উঠল রাতের বেলা, প্রচন্ড ঝড়। এখন ওনার তো মাটির বাড়ি, একটা ভয় ছিল যে কখন কোন মাটির দেয়ালটা ভেঙে পড়ে। তো উনি যখন ঝড় উঠেছে তো ঘরের বিভিন্ন রুম যেগুলো রয়েছে এগুলো একটু পরখ করে দেখছিলেন, সব জানালা বন্ধ আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো সমস্যা হলো কিনা। তো উনি ওনাদের শোবার যে দুটো ঘর ছিল, যে রুম ছিল, তার ছেলেপুলেরও ওখানে শুয়েছিল, তো উনি দরজা বা জানালা সবকিছু বন্ধই পেয়েছিলেন। কিন্তু আর একটা রুম যেখানে কিছু আসবাবপত্র, ভাঙাচোরা আসবাবপত্রের মতো কিছু রাখা ছিল, তারপরে হাঁড়ি পাতিল এগুলো রাখা ছিল, এই টাইপের কিছু জিনিস গ্রামে সাধারণত যেগুলো থাকে আর কি, ওই ধান রাখার একটা ডোল যেটাকে আমরা বলি, ওই রকম কিছু জিনিস ছিল আর কি। তো ওইখানে যাওয়ার পর দেখেন যে একটা ছোট্ট জানালা, ওটা খোলা, ওই বাতাসে ওটা ঠাস ঠাস বাড়ি হচ্ছে আর কি, মানে বাড়ির শব্দ হচ্ছে। তো উনি ওই জানালাটা যখন বন্ধ করতে যাবেন তখন উনি তো ভয়ে আটকে উঠেছেন, জানে এটা কি। উনি দেখেন ওই জানালা তো কাঠের জানালা ছিল, শিক ছিল, তো ওইখানে একটা ছোট সাপ ওই শিক পেঁচিয়ে বসে আছে, একদম শান্তভাবে বসে আছে। তো উনি কি করেছেন, উনি একটা লাঠি নিয়ে এসেছেন, উনি চিন্তা করছেন এই সাপ যদি আবার ঘরে ঢুকে পড়ে তাহলে বাচ্চা কাচ্চাকে কামড় দিতে পারে, এই চিন্তা করে উনি ওই লাঠিটা দিয়ে ওই শিকের ভেতর থেকে ওই সাপের গায়ে করেছেন আঘাত। হঠাৎ করে আঘাত পেয়ে সাপটা তো নড়াচড়া উঠেছে, নড়াচড়া করতে গিয়ে হয়েছেটা কি, সাপ জানালার বাইরে না পড়ে ওই ঘরের ভেতরে পড়েছে। আর এই সুযোগটা মালিক চাচা কাজে লাগিয়েছে, ঘরের ভেতরে পড়েছে এটাকে পিটিয়ে মেরে ফেলতে তার সুবিধা। তো উনি লাঠি দিয়ে কয়েক আঘাত করতেই ওই সাপটি মারা যায়। তো উনি কি করেছেন যে ওই ঝড়ের মধ্যেই সাপটাকে ওইখানে না রেখে ওই লাঠির আগায় নিয়ে উঠোনের একটা সাইডে গিয়ে জোরে ছুঁড়ে মারেন একটা পাশে। তো ওনার বাসার পাশে আবার ধান ক্ষেত ছিল, ওই ধান ক্ষেতের ভিতরে গিয়ে পড়েছে বলে উনি মনে করেছেন। তো উনি আবার ঘরের ভিতরে এসে সবকিছু বন্ধ করে দিয়ে উনি শুয়ে পড়েন। তো উনি স্বাভাবিকভাবে শুয়ে পড়েছেন, সকালবেলা উনি উঠেছেন, ওঠার পর হাত মুখ ধুয়েছেন, উনি ওনার কাজ শুরু করেছেন। তো কাজ করতে গিয়ে হঠাৎ করে মনে হলো উনি ওনার স্ত্রীকে ডাকবেন, তখন ওনার স্ত্রী ঘুম থেকে ওঠে নাই। তো উনি যখন ওনার স্ত্রীকে ডাকতে যাবেন তখন উনি দেখেন যে উনি না কথা বলতে পারছেন না, মানে বোবারা যেভাবে কথা বলে আ ও এরকম শব্দ করে ওরকম, তো উনি তো এইটা প্রথমে মনে করেছেন, হয়তো বা সকাল ঘুম থেকে ওঠার পরে কিছুটা তো কণ্ঠে জড়তা থাকে, উনি এরকমটাই মনে করেছেন। কিন্তু না, উনি বুঝতে পারেন যে উনি কথা বলতে পারছেন না, ওনার শারীরিক অন্যান্য কোনো অসুবিধা হচ্ছে না, জাস্ট উনি কথা বলতে পারছেন না। তো ওনার এই ধরনের আ ও শব্দে ওনার স্ত্রীর তো ঘুম ভেঙে যায়। তখন ওনার স্ত্রী উঠে বলেন, আপনি এমন করছেন কেন? তখন উনি চিৎকার শুরু করে দেন, ওরকম আ ও করতে করতে উনি কথা বলতে পারছেন না। আর ছেলেবেলা তো উঠে যায় ঘুম থেকে, জানে কি অবস্থা, বাবা কথা বলতে পারছেন এরকম শব্দ করছে, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। তো আশেপাশের লোকজন জড়ো হয়ে যায়, তখন সকলে বুঝতে পারে যে এই মালিক চাচা উনি ওনার কথা বলার শক্তি মানে বাক শক্তি হারিয়েছেন। কিন্তু হঠাৎ করে কেন এমনটা হলো? অনেকে জিজ্ঞেস করেছেন যে রাত্রেবেলা কোনো সমস্যা হয়েছিল? তখন উনি ইশারা দিয়ে বুঝাচ্ছিলেন যে রাতের বেলা উনি একটা সাপ মেরেছেন। তখন গ্রামের কয়েকজন মুরব্বী ছিল ওইখানে, ওনারা বলছিলেন যে মালিক তুমি তো মনে হয় একটা বড় ধরনের ভুল কাজ করে ফেলছো, রাতের বেলা এইভাবে সাপটা মেরে ফেললা, তো এই কারণে মনে হয় অসুবিধাটা হয়েছে। এখন মালিক চাচাও বুঝতে পারেন যে এই কারণ ছাড়া অন্য কোনো কারণ হতে পারে না, যার কারণে হঠাৎ করে ওনার কণ্ঠস্বর এরকম স্তব্ধ হয়ে যেতে পারে। উনি সৎ কাজ করতে পারছিলেন, সবকিছু বুঝছেন, মানুষ কথা বলছে এটা শুনতে পারছেন, সবকিছু, জাস্ট উনি কথা বলতে পারছেন না। তো উনি যখন এটা বুঝতে পেরেছেন, তখন তো আর একটা বিষয় ওনার মাথায় কাজ করে, সেটা হলো যে এটা সমাধান কি, যদি ডাক্তার কবিরাজের মাধ্যমে সমাধান করা যায়। তো উনি বুঝেছিলেন যে ডাক্তারের কাছে গিয়ে খুব একটা লাভ হবে না, কারণ এটা কবিরাজের কাছে যেতে হবে। তো কবিরাজের কাছে যান, কবিরাজ ঝাড়ফুঁক করে দেন, জিন হাজির করার চেষ্টা করেন, কিন্তু কোনো লাভ হয় না। তো কবিরাজ তার মতো করে যতটুকু পেরেছেন করে দিয়েছেন। ওই রাত্রে এই মালিক চাচা স্বপ্ন দেখছেন, দেখছেন একজন হুজুর মতো খুব সুন্দর চেহারা, কিন্তু তার চোখে মুখে মনে হচ্ছে খুব করুণ একটা বিষয় ফুটে উঠেছে। মানুষ যদি কান্নাকাটি করে, অনেক সুন্দর মানুষও যদি কান্নাকাটি করে, চেহারা এক ধরনের একটা ছাপ ফুটে ওঠে না, ওরকম একটা ছাপ ফুটে উঠেছে। তখন ওই লোকটি ওই মালিক চাচাকে বলছে যে মালিক, এই যে বটগাছের পাশে যে জায়গাটা, আমি সাধারণত অন্য কোনো মানুষদেরকে থাকতে দিতাম না, ভয় ভীতি দেখাইতাম, তুমি বাড়ি করলা, গরিব মানুষ, আমি কিছু বলি নাই, তুমি তো ভালোই ছিলা, তুমি এইরকম একটা কাজ কেন করলা? আমার ছেলেটা ও ঝড় বাদল খুব ভয় পায়, তো আমি এই বটগাছে অনেকদিন ধরে আছি, তো আমার ছেলেটা কোনো কারণে এই বটগাছ থেকে একটু বাইরে গিয়েছিল, তো ফেরার সময় ঝড় উঠে যায়, তোমার বাড়িটা কাছে ছিল, সে তোমার জানালার কাছে বসেছিল চুপ করে, সে তো তোমার শোবার ঘরে যায় নাই, সে এমন ঘরের জানালায় বসেছিল যেই জানালার কাছে তোমরা যাও না, ভয় পাওয়ার কথা না। তো তুমি যখন ওকে দেখলা, তখন তুমি কি করছো? তুমি কোনো ধরনের কোনো শব্দ না করে, ওকে টানানোর চেষ্টা না করে, তুমি সরাসরি লাঠি দিয়ে ওকে আঘাত করছো, আর যার কারণে আমার ছেলেটা মারা গেছে। তো যেহেতু আমার ছেলে সাপের বেশে ছিল, তুমি ভয় পাইছো, তুমি ভুল করছো, আমার ছেলেরও দোষ, সে সাপের বেশে ওখানে থাকার কারণেই তো তুমি ভয় পেয়ে ওকে হত্যা করছো। এখন তোমাকে আমি প্রাণদণ্ড দেব না, তোমার পরিবারের কোনো সদস্যদেরকে আমি কোনো ক্ষতি করব না, কিন্তু তুমি আর কখনোই কথা বলতে পারবা না, এটাই তোমার শাস্তি। তুমি যতদিন জীবিত থাকবা তুমি কথা বলতে পারবা না, অন্যান্য সব কাজ তুমি করতে পারবা, মানুষের কথা শুনতে পারবা, সাধারণত বোবারা অন্যের কথা শুনতে পায় না, কিন্তু তুমি সব কথা শুনতে পারবা, কিন্তু তুমি কথা বলতে পারবা না, এটাই তোমার সারা জীবন বয়ে বেড়াতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। এইটা বলার পরেই ওই অবয়বটা অদৃশ্য হয়ে যায় আর মালিক চাচার ঘুম ভেঙে যায়। তো মালিক চাচা ওই পরের দিন থেকে ওই বটগাছের নিচে গিয়ে সারাদিন খুব কান্নাকাটি করতেন, খুব কান্নাকাটি, আর ইশারা দিয়ে ওই বটগাছের উপরে কাউকে বোঝানোর কিছু চেষ্টা করতেন, দেখতেন না, কিন্তু খুব ক্ষমা চাইতেন আর কি, আ ও এরকম শব্দ করে ক্ষমা চাইতেন যে আমার তো ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আমি আপনার সন্তানকে হত্যা করে ফেলেছি, এটা তো আসলে আমার মস্ত বড় ভুল হয়ে গেছে, কিন্তু কি করব, ভুল তো হয়ে গেছে, আমি তো আপনার সন্তানকে আর ফেরত এনে দিতে পারবো না, এরকম ইশারা করে বোঝাচ্ছে, মানে ওনার তরফ থেকে যতটুকু ইশারা করে বোঝানো যায় সেভাবে উনি বোঝানোর চেষ্টা করছেন। এইভাবে সাত আট দিন হয়ে যায়, সাত আট দিন উনি সকাল সন্ধ্যা রাত সারাক্ষণ ওই বট গাছের নিচে বসে কান্নাকাটি করতেন। মানুষজন বুঝতে পেরেছিল যে উনি কান্নাকাটি করছেন এই কারণে। সাত আট দিন পর এই মালিক চাচা একটা স্বপ্ন দেখেন। ওই স্বপ্নের মধ্যে ওই অবয়বটা এসে বলে যে আব্দুল মালিক, তুমি যেভাবে কান্নাকাটি করতেছো এতে আমার মন গলে গেছে। তো আমার সন্তান আমি হারাইছি, আমার কি কষ্ট এটা তো তোমার আমি বুঝাইতে পারবো না, কিন্তু যেহেতু তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমি যদি তোমাকে ক্ষমা না করি তাহলে আমি হাসরের মাঠে আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবো? কারণ তুমি তো ভুল করে মেরে ফেলছো, আমি তো তোমাকে আর প্রাণদণ্ড দেই নাই। কিন্তু আল্লাহ নিজে গফুর রহিম ক্ষমাশীল, প্রত্যেকেই উচিত ক্ষমাশীল হওয়া। আমিও তোমাকে ক্ষমা করে দিলাম, যাও, কিন্তু একটা কাজ তোমাকে করতে হবে, সেটা হলো লাল কাপড় পরে এই বট গাছের নিচে তিন দিন তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের কাছ থেকে ভিক্ষা করবা। তিন দিন পর এই ভিক্ষার টাকাটা স্থানীয় মাদ্রাসায় দান করে দিবা, সেখানকার একটা টাকাও তুমি খেতে পারবা না। আর মাগরিবের ওয়াক্ত হইলে তোমার বাসার পাশে যে মসজিদ আছে এই মসজিদের মাইকে তুমি মাগরিবের আজান দিবা। এখন এই কথাটা শোনার পর স্বপ্নের মধ্যেই মালিক চাচা রাজি হন। ঘুম থেকে ওঠার পর উনি চিন্তা করছেন যে ভিক্ষা তো করবো, কিন্তু আমি আজান দেবো কিভাবে, আমি তো কথা বলতে পারি না। তো উনি ওইভাবেই একটা লাল কাপড় ম্যানেজ করেন, শরীরের উপরে দিয়ে একটা থালা নিয়ে বসে যান। তো ওই যে এই যে তিন দিন ভিক্ষা উনি করছিলেন, এর মধ্যেই মূলত এই যে আমাদের মারুফ ভাই ওনার মায়ের সাথে ওদিক দিয়ে যাচ্ছিলেন, ওনারা এই বিষয়টা দেখেছিলেন, যদিও পরবর্তীতে সবকিছু জেনেছিলেন আর কি। তো যাই হোক, এই তিন দিন উনি এভাবে ভিক্ষা করলেন। তো মাগরিবের আজানের সময় হয়ে যাচ্ছিল, উনি দ্রুত পাশের মাদ্রাসায় গিয়ে সব টাকা দিয়ে দেন এই তিন দিনে যতটুকু উনি ভিক্ষা সংগ্রহ করেছেন। এলাকার লোকজন ওনাকে দিয়েছে, বুঝতে পেরেছিল এলাকার লোকজন যে কোনো একটা ব্যাপার এখানে আছে, উনি এমনি এমনি ভিক্ষা করছেন না। তো এলাকার লোকজন দিয়েছে, পুরো টাকাটা উনি মাদ্রাসায় দিয়েই মসজিদের দিকে দৌড় দিয়েছেন, মাগরিবের সময় হয়ে যাচ্ছে। তো উনি এর আগেও মসজিদে বেশ কয়েকবার আজান দিয়েছিলেন আর কি। তো আজান উনি দিতে পারতেন, ওই মাইকের সুইচ কোথায় কি আছে এই বিষয়টা উনি জানতেন আর কি, যেহেতু আগে কয়েকবার আজান দিয়েছিলেন আর কি। তো উনি ওই জিনিসটা যখন পালন করতে গিয়ে আজান দেবেন, তখন ওনার মনে একটা ভয় ছিল যে আমি তো কথা বলতে পারি নাই এই এতগুলো দিনে, আমি আজান কিভাবে দিব, আমি কি দিতে পারবো। এই চিন্তা করে উনি মনে মনে বিসমিল্লাহ বলে আজান দেওয়ার চেষ্টা করতে থাকেন। ওদিকে অন্যান্য মসজিদগুলোতে আজান দিচ্ছে, আজানের শব্দ ওনার কানে ভেসে এসেছে, মসজিদে কয়েকজন মুসল্লিও চলে এসেছেন, সবাই খুব উদ্বিগ্ন যে কি হয়, মালিক চাচাকে আজান দিতে পারবেন। তো মালিক চাচা প্রথম দিকে আজান দিতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো বোবা যদি কোনো শব্দ উচ্চারণ করার চেষ্টা করে এক ধরনের শব্দ প্রথম দিকে বের হয়, ওইরকম শব্দ যে এরকম একটা শব্দ প্রথম দিকে কয়েকবার হয়েছে, এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে উনি আজান দিয়েছেন এবং উনি স্বাভাবিকভাবে আজানটা শেষ করেছেন। এই যে এরপর থেকে উনি আবার কথা বলা শুরু করলেন। মালিক চাচা এখনো জীবিত আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকেই মালিক চাচাকে ওই তিন দিন ভিক্ষা করতে দেখেছেন এবং ওই তিন দিন ভিক্ষার আগে উনি যে ওই বটগাছের নিচে বসে কান্নাকাটি করেছিলেন এটা অনেকে দেখেছেন। তো আলহামদুলিল্লাহ মালিক চাচা ভালো আছেন। প্রিয় লিসেনার্স, এটা ঘটনা কিন্তু একটি ব্যাপার, বারবার আমরা এই টাইপের ঘটনা যখন বলি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি, রাতের বেলা যে কোনো প্রাণী, যে কোনো প্রাণী যদি আপনারা দেখেন যে এই প্রাণীটা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে, অবশ্যই তাকে আঘাত করার আগে তাকে চলে যাওয়ার সুযোগ দিতে হবে, হুটহাট করে তাকে আঘাত করা যাবে না। আর আল্লাহর অশেষ রহমতে ওই জিনটা ভালো ছিল, তার সন্তানকে হত্যা করার পরেও মালিক চাচাকে সে হত্যা না করে অন্য ধরনের একটা শাস্তি দিয়েছিল, তারপর সে কান্নাকাটি করার কারণে তার এই পুত্র হত্যার শোক কাটিয়ে উনি মালিক চাচাকে ক্ষমা করে দিয়েছেন, একটা শর্ত বলে দিয়েছেন, এই শর্তটা অনেক মানে সহজ একটা শর্ত ছিল। তো আল্লাহর রহমতে সেটা মালিক চাচা করেছিলেন এবং মালিক চাচা এখনো ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আমাদেরও কিন্তু প্রিয় লিসেনার সতর্ক হতে হবে, আমরা যেন নিজেদের ভুলে এই কাজটা না করে থাকি, কারণ কেউ ইচ্ছাকৃত ভাবে করুক আর ভুল করেই করুক, কেউ যদি কাউকে হত্যা করে তাহলে সে কি বলতে পারো আমি তো ভুল করে করেছি, তুমি আবার জীবিত হয়ে যাও, সে কি জীবিত হয়ে হবে? নিশ্চয়ই হবে না, কারণ ইচ্ছাকৃত ভাবে কেউ হত্যা করুক আর ভুল করেই করুক, হত্যা তো হত্যাই, হ্যাঁ সেটা শাস্তি ভিন্ন হতে পারে, ইচ্ছাকৃত ভাবে কেউ হত্যা করলে সেটার শাস্তি এক ধরনের, অনিচ্ছাকৃত ভাবে হত্যা করলে সেটার শাস্তি এক ধরনের, কিন্তু হত্যা তো হত্যাই, তাই না? মারা গেলে সেটা তো আর ফেরত আসার কোন সুযোগ নেই, বা ফেরত নিয়ে আসার তাকে জীবিত করার কোন সুযোগ থাকবে না। তো এই জন্য প্রিয় লিসেনার্স, আমরাও সতর্কতা অবলম্বন করব। আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুক। ধন্যবাদ মারুফ ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন, একটি শিক্ষণীয় ঘটনা। উনি তিন দিনের ভিতরে দেখেছিলেন, পরবর্তীতে আরো তথ্যগুলো, বিশেষ করে তিন দিন পরে গিয়ে একদম বিস্তারিত তথ্যগুলো জেনেছিলেন আর কি। তো প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 95 নং এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 95 নম্বর এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম আরিফ, উনি বর্তমানে কাতারে রয়েছেন। ওনার দেশের বাড়ি নরসিংদী জেলার পলাশ উপজেলার ডাঙ্গা হাসনাটা গ্রামে। ঘটনাটি ওই গ্রামেই ঘটেছিল, ওনার নিজের সাথেই ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনার সাল ছিল 2008। তো ওনাদের ওই গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটা গ্রামের অধিকাংশ মানুষই এই তাঁত শিল্পের সাথে জড়িত, অনেকেই তাঁতের কারিগর। ওখানে যারা রয়েছেন, অনেক পরিবারের মানুষ তারা ছোটবেলা থেকেই এই তাঁত শিল্পের সাথে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছেন। একটা সময় হাতের যে মেশিনগুলো ছিল, হস্তচালিত সেগুলো ছিল, তো এর পরবর্তীতে বর্তমানে এই চায়না মেশিনগুলো রয়েছে, এগুলো এসে এই হস্তচালিত মেশিনগুলোর জায়গা দখল করেছে। এখন কাজ আরো সহজ হয়েছে, প্রোডাকশনও বেড়েছে, তো এখন ইনকামও মোটামুটি হয় আর কি, আমাদেরকে যতটুকু জানিয়েছেন। তো এই যে নতুন যে মেশিনটা আসে আর কি, এই মেশিনের সাথে এবং এই তাঁত শিল্পের সাথে নিজেকে জড়িত করে নেওয়ার জন্য এই আরিফ ভাই প্রায় 1 বছর একজন মালিকের আন্ডারে থেকে কাজ শেখেন। 1 বছরের মধ্যে মোটামুটি কাজ ওনার আয়ত্তে চলে আসে। এরপর ওই মালিকের অধীনেই উনি 2 বছর কাজ করেছেন। মোটামুটি 1 বছর কাজ শিখে সেই কাজ আবার প্রয়োগ করেছেন 2 বছর, মোটামুটি উনি একজন ভালো কারিগর হয়ে ওঠেন। মূলত উনি যে কাজটি করতেন সেটা হলো গ্রামীণ চেকের যে কাপড়গুলো, আর এই কাপড়গুলো দেখা যাচ্ছে যে বালিশের কাভার, তারপরে এই যে লেপ তোষক, এগুলোর যে কাভারগুলো আছে এইগুলো তৈরি করতেন, তারপর জাজিমের কাপড় এগুলো তৈরি করতেন। আর এটা কিন্তু দেখা যাচ্ছে যে ওই গজ হিসাবে একটা মজুরি ওনারা পেতেন আর কি। তো ভালোই চলছিল সবকিছু। এর মধ্যে কি হয়, এই যে আরিফ ভাইয়ের এক বন্ধু একজন লোককে সাথে নিয়ে আসেন এবং আরিফ ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেন। তো ওই লোকটার নাম হচ্ছে নাদিম, ওনারও একটা তাঁতের কারখানা আছে, একটা মেশিন ঘর আছে আর কি ওনার। তো উনি একজন দক্ষ কারিগর খুঁজছেন, একজন না দুজন খুঁজছেন আর কি। তো উনি কিছু ক্রাইটেরিয়া বলেন যে একজন কারিগরের কি কি যোগ্যতা থাকতে হবে, কি ধরনের কাজ পারতে হবে, ওনার কাজের ধরন কি। তো এই বিষয়গুলো যখন মূলত ওই আরিফ ভাইয়ের বন্ধুকে ওই নাদিম সাহেব বলেছিলেন, তখনই মূলত এই আরিফ ভাইয়ের বন্ধু নাদিম সাহেবকে আরিফ ভাইয়ের কাছে নিয়ে আসেন। তার বন্ধুর ইচ্ছা ছিল যে এই আরিফ ভাইকেই এই কাজের দায়িত্বটা দেয়া, মানে নাদিম সাহেবের সাথে পরিচয় করিয়ে দিয়ে। এখন যেহেতু এই আরিফ ভাই একজন মালিকের আন্ডারে কাজ শিখে সেখানে কাজ করছেন 2 বছর ধরে, তো হুট করে তো আসলে চলে আসা যায় না। তো আরিফ ভাই চেষ্টা করেছিলেন যে অন্য দুজন কর্মীকে এই নাদিম সাহেবকে দেওয়ার জন্য, এই কারণে ওই নাদিম সাহেবের নাম্বারটা উনি রেখে দিয়েছিলেন। কিন্তু বেশ কয়েকদিন খোঁজাখুঁজি করার পরও ভালো কোনো কর্মী পাওয়া যায়নি। তো নাদিম সাহেব যখন আবার এই আরিফ ভাইকে কল করেন, তো আরিফ ভাই বলেন যে এরকম কর্মী তো উনি খুঁজে পান নাই। তবে আরিফ ভাই নিজেই ওনার ওই কাজটা করার আগ্রহ প্রকাশ করেন। তো আরিফ ভাই যখন আগ্রহ প্রকাশ করেন, তখন ওই নাদিম সাহেব বলেন যে ঠিক আছে, আপনি যদি আসেন তাহলে স্বাভাবিকভাবে গজ প্রতি যে মজুরিটা পান আমি তার থেকে কিছুটা বাড়িয়ে দেব, আপনি আসেন আমার এখানে, আমার এখানে লোকজনের ঘাটতি আছে, আপনি এসে জিনিসটা নিজের মতো করে তৈরি করেন, নিজের মতো করে কাজ শুরু করেন। তো আরিফ ভাই চিন্তা করেছেন যে এখানে তো আরো অনেক কর্মী আছে, যদি ওইখানে গিয়ে কাজগুলো করি, নিজের মতো করে করি, তাহলে আরো ভালো কাজ আমি করতে পারবো। যদি দায়িত্ব ঘাড়ের উপর এসে পড়ে তাহলে আরো ভালো ভালো কাজ উনি করতে পারবেন। বিশেষ করে একটা ফ্যাক্টরির দায়িত্ব যদি উনি বুঝে নেন তাহলে তো অনেক কিছুর দায়িত্ব ওনার উপর এসে পড়ে, তাই না? তাহলে ভবিষ্যৎ আরো বড় কারখানার দায়িত্ব উনি পাবেন, আরো ভালো বেতনে উনি কাজ করতে পারবেন। তো উনিও মোটামুটি সাথে সাথে রাজি হয়ে যান, সব পক্ষই রাজি হয়ে যায়। আর উনি যে মালিকের আন্ডারে কাজ করছিলেন তাকেও বুঝিয়ে বলেন যে আমি আরেকটু বড় জায়গায় যেতে চাই। তো মালিকও ভালো ছিল, উনি আর তাকে নিষেধ করেন নাই, তার পাওনা টাওনা বুঝিয়ে দেন। তো এই আরিফ ভাই উনি ওই নাদিম ভাইয়ের সাথে যোগাযোগ করে ওই ফ্যাক্টরিটা ভিজিটে যান, যে ফ্যাক্টরিটা কোথায়। সাধারণত যেটা হতো এই ধরনের ফ্যাক্টরিগুলোতে দুই শিফটে কাজ হতো, নাইট শিফট আর ডে শিফট। নাইট শিফটে যারা কাজ করতেন ওরা এক সপ্তাহ নাইট শিফটে কাজ করতেন, আর ডে শিফটে যারা কাজ করতেন তারা এক সপ্তাহ ডে শিফটে কাজ করতেন। এক সপ্তাহ ডে শিফটে কাজ করার পর ইনার আবার এক সপ্তাহ নাইট শিফটে কাজ করতেন। তার মানে হচ্ছে মাসের মধ্যে দেখা যাচ্ছে দুই সপ্তাহ একজনকে ডে শিফটে, আবার অন্য দুই সপ্তাহ নাইট শিফটে কাজ করতে হতো। এইভাবে কাজ করতেন নর্মালি এই নাইট শিফট ডে শিফট এই ধরনের কারখানাগুলোতে থাকে। তো যখন এই আরিফ সাহেব এই মানে আরিফ ভাই নাদিম সাহেবের ফ্যাক্টরিতে এসেছেন, তখন এই আরিফ ভাই নাদিম সাহেবকে বলেন যে আমি কাজ কোন শিফটে করব, দিনের বেলা না রাতের বেলা। তখন নাদিম সাহেব বলে দেন যে আমার এখানে তো ভাই নাইট শিফটে কাজ হয় না। এ কথা শোনার পর আরিফ ভাই বেশ অবাক হন যে রাতের বেলা কাজ হয় না, এরকম কারখানা তো আসলে উনি দেখেন নাই আর কি। বিশেষ করে এই ধরনের উন্নত মেশিনগুলো আনার পর রাতের বেলা কাজ হয় না, এটা উনি দেখেন নাই। তারপরও একটা চিন্তা করে খুশি হন যে ঠিক আছে, রাতের বেলা কাজ হয় না, ভালো, রাতের বেলা ঘুমাতে পারবো, তা না হলে তো 15 দিন ওই রাত জেগে কাজ করতে হবে, আর রাত জেগে কাজ করার একটা ধকল আছে। উনি মনে মনে খুশি হয়েছেন। তো পরের দিন সকাল থেকে উনি কাজ শুরু করবেন যথারীতি। উনি পরের দিন সকালবেলা কাজ শুরু করেন, তবে ওই সময়ও আর একজন লোক যে আসবে সে একটু দেরিতে এসেছিল আর কি, তার নাম হলো সৈকত। তো উনি ফ্যাক্টরিতে গিয়েছেন, মেশিন ঘরের চাবি টাবি নারিম সাহেব এই আরিফ ভাইকে বুঝিয়ে দিয়েছেন, উনি কাজ শুরু করেছেন। সাধারণত একজন মানুষ দুইটা মেশিন অপারেট করে, তো ওখানে দুইজন মানুষ রাখা হয়েছিল, আর ওইখানে মেশিন ছিল চারটা, মানে চারটা মেশিন যাতে দুইজনে অপারেট করতে পারে। তবে এই আরিফ ভাই উনি যখন ফার্স্ট ওই মেশিন ঘরে ঢুকেছিলেন, ওনার কাছে মেশিন ঘরটা একটু অদ্ভুত দেখেছিল। কারণ হলো অদ্ভুত থাকার কারণ যেটা, সেটা যেটা উনি বলেছেন, ওনার কাছে ওই ঘরটা মনে হচ্ছিল যে একদম শুনশান নীরব। হ্যাঁ, মেশিন চলছে না, শুনশান নীরব থাকবেই, কিন্তু সাধারণত মেশিন ঘরগুলো যেরকম হয় ওটার থেকে ওনার কাছে আরো বেশি শুনশান নীরব বলে মনে হচ্ছিল। তো যাই হোক, উনি মেশিনগুলো দেখছিলেন। তো উনি দেখতে দেখতে ইতোমধ্যে সৈকত নামে ওই ছেলেটি চলে আসে। তো চলে আসার পর পরিচয় পর্ব শেষ হয়। তবে সৈকত এই আরিফ ভাইকে একটা কথা বলে, সেটা হলো যে বলে যে ভাই আপনি জেনে শুনে ফ্যাক্টরিতে আসছেন তো? তখন আরিফ ভাই বলে যে কি জানবো, বলে এখানে কিন্তু রাতের বেলা কোনো কাজ হয় না। বলে হ্যাঁ, তা তো জানি, নাদিম সাহেব তো আমাকে বলছে রাতের বেলা কাজ হয় না। তখন এই সৈকত বলছে যে আপনার কাছে কি মনে হয় নাই যে কেন কাজ হয় না, এটা প্রশ্ন করেন নাই? তখন আরিফ ভাই বলে না, তো প্রশ্ন করি নাই, আমার কাছে তো ভালোই লাগছে যে রাতের বেলা কাজ হলে তো রাতের বেলা কাজ করতে হবে, দিনের বেলা আমি আমার ডিউটি পালন করবো। এখন মালিক যদি রাতের বেলা কাজ না চালায় তো আমাদের তো কিছু করার নেই। তখন ওই সৈকত বলে যে না ভাই, এখানে একটা সমস্যা আছে, বিষয়টা আপনাকে বলে রাখি, আপনি এই নাদিম সাহেবকে বলেন না। সেটা হলো রাতের বেলা আগে কাজ হতো, কিন্তু বিশেষ একটা কারণে রাতের বেলা কাজটা করা বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা হলো রাতের বেলা এখানে কাজ করার সময় বিভিন্ন অবয়ব নাকি দেখত, অনেকে এখানে অবয়ব দেখেছে পরে কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, যার কারণে রাতের বেলা কাজ করার মতো এখানে লোক পাওয়া যায় না, এই জন্য রাতের বেলা কাজটা বন্ধ হয়ে গেছে। তবে দিনের বেলা কোনো সমস্যা হয় না, এই জন্য আমিও দিনের বেলায় কাজ করি। তো এই কথা শোনার পর আরিফ ভাই একটু হেসেই উড়িয়ে দেন যে, আর এটা বলেন যে সারাক্ষণ কাজ করতে করতে চোখে একটু ধাঁধা লাগতেই পারে, রাতের বেলা এটা হইতেই পারে, এটা ব্যাপার না, আর যেহেতু রাতের বেলা কাজ হচ্ছেই না, আমাদের আর ভয় কি, আমরা আমাদের মতো কাজ করি। তো দুজন কাজ করছিলেন ভালো মতোই। তো এর মধ্যে এরকম প্রায় 8-9 দিন টানা কাজ করেন, কোনো সমস্যা হয় না, কারণ ওনারা তো দিনের বেলায় কাজ করছিলেন।
আর রাতের বেলা তো ওখানে রাত থাকতেন না ওনারা, ওই মেশিন ঘরের মধ্যে তার ঘুমানোর ব্যবস্থা ছিল না, উনি অন্য জায়গায় ঘুমাতেন, আর ওনাদের গ্রামেরই তো আর একটা জায়গা আর কি, সুতরাং সমস্যা নাই তো, উনি তো বাড়িতে চলে যাবেন। উনি মানে আরিফ ভাই 8-9 দিন কাজ করার পর শ্বশুর বাড়ি থেকে একটা খবর আসে জরুরিভাবে যাওয়ার জন্য, তো উনি শ্বশুর বাড়িতে যান। শ্বশুর বাড়িতে কেউ একজন অসুস্থ ছিল ওনার আত্মীয়ের মধ্যে, তো উনি যাওয়ার পরে বুঝলেন যে দুই একদিন থাকতে হবে শ্বশুর বাড়িতে। তো উনি আবার এই ওনার যে মালিক, নতুন মালিক নাদিম সাহেবকে ফোন করে বলে দেন যে আমি তো আসতে পারবো না, আমার শ্বশুর বাড়িতে একটু কাজ পড়ে গেছে, দুই দিন পরে আসবো। তো নাদিম সাহেব বললেন আচ্ছা ঠিক আছে তুমি দুই দিন পরে আসো। দুদিন পর উনি যখন আবার ফ্যাক্টরিতে গিয়েছেন তখন উনি শুনতে পান যে ওই যে সৈকত যে ছেলেটা, ওই ছেলেটা খুব অসুস্থ এবং সে এখন কাজে আসতে পারছে না। এখন লোক তো একজন, এই একজন লোককে 4টা মেশিন অপারেট করতে হবে। তখন নাদিম সাহেব বলেন যে তুমি ভাই 4টা মেশিন অপারেট করো, তোমার যে মজুরি আসে সেটা আমি দেব। তো উনি অপারেট করছেন, এভাবে এক সপ্তাহ টানা একজন মানুষ 4টা মেশিন অপারেট করছেন। দুটা খুব অনায়াসে করা যায়, তো 4টা করাটা একটু কষ্ট হয়, কিন্তু তারপর উনি করছিলেন আর ভালো টাকাও পাচ্ছিলেন, ওভারটাইম সহ বেশ একটা টাকা যোগ হচ্ছিল ওনার। তো এক সপ্তাহ পর এই নাদিম সাহেব এই আরিফ ভাইকে বলেন সৈকত ছেলেটা আর কাজে আসবে না, যতদিন আর কাজে ও না আসে তুমি একাই ভাই এই 4টা মেশিন অপারেট করো। তো উনি বলেন ঠিক আছে সমস্যা নাই। আর এর মধ্যে উনি ওই 4 মেশিন অপারেট করতে করতে মোটামুটি একটু অভ্যস্ত হয়ে গিয়েছিলেন। এভাবে কিন্তু চলছে, লোক আর আসে না, এই নাদিম সাহেব লোক আর রাখে না, এই আরিফ ভাই চালাচ্ছেন, এরকম করে 1 মাস 2 মাস 4 মাস হয়ে গেছে, উনিও 4 মেশিন চালাতে অভ্যস্ত হয়ে গেছেন। উনি চিন্তা করছেন ভালোই তো, লোক আর আসার দরকার কি, আমি তো পারছি। এর মধ্যে কি হচ্ছে, হঠাৎ করে বাজারে ওই সৈকত নামের ওই ছেলেটার সাথে দেখা। তখন সৈকতকে দেখে এই আরিফ ভাই জিজ্ঞেস করছে কি ভাই আপনি এখন কোথায় কাজ করেন, আপনি যে আসলেন না যে অসুস্থ হয়েছিলেন শুনলাম। তখন ওই সৈকত ছেলেটা বলে ভাই আমি তো মেশিন চালানো ছেড়ে দিয়েছি, বলে এখন কি করবো, এখন আমি রিক্সা চালাই। রিক্সা চালান এই কথা শোনার পর মানে সে যে রিক্সা চালায় এটা শোনার পর মানে আরিফ ভাই অবাক হয়ে গেছেন যে একটা কারিগর সে মেশিন চালানো বাদ দিয়ে সে রিক্সা চালানো শুরু করেছে, বিষয়টা অদ্ভুত না। তো জিজ্ঞেস করছেন যে আপনি এই মেশিন চালানো বাদ দিয়ে রিক্সা চালানো কেন শুরু করলেন। তখন ওই সৈকত বলেন যে ভাই সেদিনের ঘটনাটা কি আপনি জানেন, আমি তো জানাইতে পারি নাই আপনাকে, আর বললে আপনি আবার চলে যেতে পারেন ওইখান থেকে, আবার নাদিম সাহেব কি মনে করে এই চিন্তা করে আমি কিছু বলি নাই, এখন বলি শোনেন। আপনি যখন শ্বশুরবাড়িতে গিয়েছিলেন তার ঠিক পরের দিন কাজ করার সময় দিনের বেলা মনে হলো কোনো কিছু সাথে আমার ধাক্কা লাগলো, আমি আশেপাশে তাকিয়ে দেখি যে কেউ নাই, তারপর হঠাৎ করে মনে হলো বিশাল ওজনের কিছু একটা আমার শরীরের উপরে পড়ল, এরপরে আমার আর কিচ্ছু মনে নেই। চোখ খুলতেই দেখি আমার বাড়ির সব মানুষ আমার দিকে তাকিয়ে আছে, আমি বিছানায় শুয়ে আছি, শরীরে খুব ব্যথা, আর সবাই বলতে থাকে যে হয়েছিল কি তোর সাথে, আমি তো আর কিছু বলতে পারি নাই, কিন্তু বাড়ির লোক যেটা বলে সেটা শুনে তো আমি অবাক, সেটা হলো আমাকে নাকি এই ফ্লোরের মধ্যে কোমর পর্যন্ত পুঁতে রাখা অবস্থায় পাওয়া গেছে এবং আমার মুখ দিয়ে নাকি লালা ঝরছিল, এই কারণে বাড়ি থেকে নিষেধ করে দেয় যে তুই আর এই মেশিনের কাজ করবি না, এই জন্য মেশিন চালানো ছেড়ে দিয়ে এখন রিক্সা চালানোর কাজ শুরু করেছি। এই হলো ঘটনা। এটা শোনার পর এই আরিফ ভাই তো অবাক হন যে এই ছেলেটাকে নেশা টেশা করে নাকি, কি মানে সমস্যাটা কি হইল, এইরকম উদ্ভব কথা বলতেছে, দিন দুপুরে এই ধরনের ঘটনা ঘটবে কেন। হ্যাঁ ঠিক আছে রাতের বেলা কোনো সমস্যা হতে পারে, কিন্তু দিনের বেলা এই ধরনের ঘটনা ঘটবে এটা আসলে উনি মেনে নিতে পারছে না। উনি মনে করছে হয়তো বা ওই নাদিম সাহেবের সাথে কোনো শত্রুতা আছে, এই ধরনের উদ্ভব কোনো কথাবার্তা বলতেছে, আর এগুলো নিয়ে উনি খুব বেশি আমলে নেন নাই। উনি যে আশেপাশের মানুষের কাছে বিভিন্ন বিষয় জিজ্ঞেস করবেন এটাও আর কি উনি করেন নাই। আর ওখান থেকে তো উনার ইনকাম ভালোই আসছিল, প্রোডাকশনও ভালো হচ্ছে, মালিকের সেল ভালো হচ্ছে, উনি একাই 4টা মেশিন অপারেট করতেছেন, সমস্যা নাই। তো তো ব্যাপার যেটা হয় এইভাবে কিন্তু 6 মাস চলে গিয়েছে, উনার ইনকাম ভালো হচ্ছে আর মালিক আর কোনো লোক রাখে না, আর এটা নিয়ে উনি মালিককে জিজ্ঞেস করেন না। তো একবার কি হলো, পরিবারে ঝগড়াঝাটি লেগেছে এই আরিফ ভাইয়ের, তো আরিফ ভাই রাগ করে উনি আর বাসায় থাকবেন না, এবং থাকবেন কোথায়, ওই ফ্যাক্টরির ভিতরে ঘুমাবেন। এই চিন্তা করে কাঁথা কম্বল এগুলো নিয়ে চলে এসেছেন ফ্যাক্টরিতে। তো নাদিম ভাইকে বলে, নাদিম ভাই আমি আজকে থেকে এখানেই থাকব। এখন এই নাদিম সাহেব কিছুটা চিন্তা করেন যে থাকবে এখানে, আচ্ছা ঠিক আছে থাকুক, ওর যদি কোনো অসুবিধা না হয় থাকুক, তো উনি অনুমতি দেন। তো প্রথম রাত্রে উনি ঘুমিয়েছেন, কোনো সমস্যা নাই, একদম স্বাভাবিক। তো পরের রাত্রে ওনার ঘুম ভেঙে যায় একটা শব্দে, কোনো মানুষ যদি হাড্ডি কটমট করে চাবায়, তো এই রকমের শব্দ হচ্ছে। তো তখন ওনার কাছে একটা বাটনওয়ালা ফোন ছিল 2008 সালে। তো উনি ওই ফোনটায় দেখেন যে কয়টা বাজে, উনি দেখেন রাত 2:00 কি 2:15 এরকম বাজে আর কি। তো এরপরে কি হয়, ওই শব্দটা বন্ধ হয়ে যায়, তো উনি আবার ঘুমিয়ে গিয়েছেন। এরপরের দিন রাতের বেলা একটা অদ্ভুত ঘ্রাণ ওনার নাকে ভেসে আসে, এবং ওই ঘ্রাণে ওনার ঘুমটা ভেঙে যায়। মনে হচ্ছিল কেউ বিরিয়ানি, একটা বড় বিরিয়ানি ড্যাগ এনে রেখেছে এবং সেটা ঢাকনা খুলে দিয়েছে, চারদিকে বিরিয়ানি, মানে এই বিরিয়ানির গন্ধ, চমৎকার একটা গন্ধ। তো উনি চিন্তা করছেন যে কি ব্যাপার, আশেপাশে তো ঘর বাড়ি খুব একটা নাই, এত রাত্রে বিরিয়ানির গন্ধ আসে কোথা থেকে। তখন আবার উনি মোবাইলের দিকে তাকান, দেখেন রাত 2:30 মতো বাজে, তো মনে একটু খটকা লাগে। তারপর উনি ঘুমিয়ে যান, আর কোনো কিছু ঘটে নাই। এরপরের রাত্রে যে ঘটনাটা ঘটে, এটা খুবই মারাত্মক একটি ঘটনা। সেটা হলো, উনি যে ফ্যানটা চালিয়ে ঘুমিয়েছেন, তো হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। তো বিদ্যুৎ চলে যাওয়ার পর উনি তো ঘেমে গিয়েছেন, ঘুম ভেঙে গেছে এই কারণে। হঠাৎ করে উনি দেখেন এই মেশিন ঘরের মধ্যে যে 4টা মেশিন রয়েছে, এটা একা একা চলা শুরু করেছে। আজব ব্যাপার, বিদ্যুৎ ছাড়া এই মেশিন তো চলার কথা না, একা একা কিভাবে চলা শুরু করলো। এইটা দেখার পর উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। প্রথমে চিন্তা করেছেন উনি স্বপ্ন দেখছেন কিনা, কিন্তু না, উনি স্বপ্ন দেখছেন না, উনি ঠিকই দেখছেন ওই মেশিনগুলো একা একা চলছে, মেশিনের হুইলগুলো ঘুরছে। তো উনি কি করেছেন, লাফ দিয়ে বিছানা থেকে উঠে ওই দরজার দিকে দৌড় দেওয়া শুরু করেছেন। তো দরজার দিকে যখন দৌড় দিয়ে শুরু করেছেন, ওই দরজার কাছে যাওয়ার আগে কোনো কিছু একটা সাধারণ ধাক্কা লাগে, ধাক্কা লেগে উনি ছিটকে পড়ে যান ফ্লোরে। তো যখন ছিটকে পড়ে যান, তখন আবার বিদ্যুৎ চলে এসেছে। বিদ্যুৎ চলে আসার পর উনি দেখেন যে সবকিছু একদম স্বাভাবিক, আর এর মধ্যে আজান দিয়ে দিয়েছে। তো আজানের শব্দ হওয়ার পর আর কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই, কিন্তু আজব ব্যাপার হলো, একটু আগে যে মেশিনগুলো চলছিল, এখন মনে হচ্ছে সবকিছু স্বাভাবিক, একদম স্বাভাবিক, শান্ত নীরব। মেশিন যে একটু আগেও চলছিল বিদ্যুৎ ছাড়া, তেমন কোনো অনুভব, মানে কোনো কিছুরই কোনো প্রমাণ নাই। কিন্তু উনি স্বপ্নও দেখছিলেন না, উনি বাস্তবেই সেটা দেখছিলেন। হঠাৎ করে যে মেশিন চলা শুরু করেছে বিদ্যুৎ চলে যাওয়ার পর, এটা উনি দেখেছিলেন। কারণ ওনার যে বাটনওয়ালা ফোন ছিল, সেটাই তো টর্চ লাইট ছিল, ওই আলো দিয়ে উনি দেখেছেন যে মেশিন দিব্যি চলছে, 4টা মেশিন। এমনটা না যে উনি ভুলভাল দেখেছেন। যাই হোক, এই ঘটনার পরে সকালবেলা উনি এই যে নাদিম সাহেব যিনি মালিক, তাকে বলে দেন যে আপনার এই ফ্যাক্টরিতে সমস্যা আছে, আমি রাতের বেলাও থাকতে পারবো না, আর দিনের বেলাও আমি কাজ করতে পারবো না, আপনি অন্য কোনো লোক খুঁজে নেন। এরপরে উনি ওইখানকার কাজ ছেড়ে দেন। মূলত এই ঘটনায় উনি এতটাই ভয় পেয়েছিলেন, এরপরে উনি এই মেশিন চালানো একদমই বন্ধ করে দেন। এরপর উনি বিদেশ যাওয়ার চেষ্টা করেন এবং সেই চেষ্টা উনি সফল হন। তো এটি ছিল ঘটনা। তো অসংখ্য ধন্যবাদ আমাদের আরিফ ভাইকে, ওনার নিজের সাথে ঘটে যাওয়া চমৎকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যে এই তাঁত ঘরে উনি যে রাত্রে ঘুমিয়েছিলেন, ভয়ানক একটি ঘটনার মুখোমুখি উনি হয়েছেন। এর আগেও কিন্তু আরো অনেকেই এই ঘটনার মুখোমুখি হয়েছে, কিন্তু তারা যে খুব বড় ধরনের ক্ষতি হয়েছে সেটা এরকম না। তবে এতটুকু বোঝা যায় যে ওইখানে যে জিনিসটা রয়েছে, মানুষের প্রাণ নাশ করে দেবে এমনটা না, তবে ভয় দেখিয়েই মানুষদেরকে তাড়িয়ে দিতে চায়, এবং যেটাতে সেটা সফলও হয়। তার প্রেক্ষাপটে এই আরিফ ভাইয়ের সাথেও একটি ঘটনা ঘটেছিল। তো ধন্যবাদ আরিফ ভাইকে আপনার ঘটনার জন্য। আশা করছি আপনার জানা আরো ঘটনা আপনার ধরো ওয়ার্ল্ড লিসেনারদের উদ্দেশ্যে আপনি পাঠাবেন। প্রবাস জীবনে থেকে এত কষ্ট করে ঘটনা লিখে পাঠিয়েছেন, আপনার জন্য আবারও শুভকামনা রইল। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের 95 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। আবারও স্বাগত। প্রিয় লিসেনার্স, স্বাগতম জানাচ্ছি আমাদের 95 নম্বর এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। আর এই ঘটনাটি আমরা পেয়েছি আহমেদ ভাইয়ের কাছ থেকে। আহমেদ ভাইয়ের পাঠানো আরও একটি ঘটনা কিন্তু আমাদের এই এপিসোডেরই তৃতীয় ঘটনা হিসেবে আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছি। আর এটি এই এপিসোডের শেষ ঘটনা, এটিও আহমেদ ভাইয়ের ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাটি শুরু করার আগে আরও একটি ঘোষণা আপনাদেরকে দিতে চাই, সেটি হচ্ছে আপনাদের পাঠানো 10টি ঘটনা নিয়ে কিন্তু আমরা ভয়েস শিহরণ বইটি প্রকাশ করেছিলাম, যেটি আপনারা রকমারি থেকে অর্ডার করতে পারেন। আপনারা গুগলে গিয়ে রকমারি লিখে সার্চ করলেই রকমারির লিঙ্কটা সামনে চলে আসবে। সেখানে ঢুকে আর একটা সার্চ অপশন রয়েছে, সেখানে গিয়ে ভয়েস শিহরণ বইটি যদি লেখেন, প্রান্ত প্রকাশন থেকে প্রকাশিত হওয়া আমাদের এই ভয়েস শিহরণ বইটি আপনাদের সামনে চলে আসবে, সেখান থেকে আপনারা ভয়েস শিহরণ বইটি অর্ডার করতে পারেন। প্রিয় লিসেনার্স, চলুন আমরা মূল ঘটনাতে চলে যাই। আহমেদ ভাই কিন্তু উনি নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার বাসিন্দা। ওই সংযুক্ত আরব আমিরাতের আজমান নামক যে এলাকা, ওখানে রয়েছেন। তো উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এটি উনি সংগ্রহ করেছিলেন হেলমি আহমেদ ওনার কাছ থেকে। ওনারই পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা, ওনার বড় ভাইয়ের সাথে এই ঘটনাটি মূলত ঘটেছিল। খুবই মর্মান্তিক একটি ঘটনা। এই যে হেলমি আহমেদ, ওনাদের পরিবার হচ্ছে মিশরের, মিশরের কাহারগা সিটিতে ওনারা বসবাস করতেন। তো ওইখানে ওনার একটা বড় ভিলাতে থাকতেন, যেটা ওনার বাবা তৈরি করেছিলেন। এই হেলমি আহমেদের যিনি বাবা, উনি নিজস্ব মালিকানা আর কি ছিল ওই ভিলাটার। আর এই হেলমি আহমেদের পরিবারে ছিল মা বাবা ছাড়া ওনারা ছিলেন 6 ভাই বোন। এই 6 জনের মধ্যে হেলমি হচ্ছেন 3 নম্বর, আর ওনার সিনিয়র একজন বোন রয়েছে, তারও বড় হচ্ছে একজন ভাই। মূলত এই যে বড় ভাই, এনার সাথে ঘটনাটি ঘটেছিল, তার নাম হচ্ছে ইমান আহমেদ। তো একটি কথা বলে রাখি, লিসেনার্স, মিশরে কিন্তু জাদুবিদ্যার চর্চা হাজার হাজার বছর আগে থেকে হয়ে আসছে, এটা আপনারা জানেন। মিশরের অনেক জায়গায় কিন্তু এখনো ভয়ানক কালো জাদু বিদ্যমান রয়েছে। আর মিশরীয় কালো জাদুগুলো অত্যন্ত ভয়ঙ্কর টাইপের হয়। ওরা জিনকে বশ্যতা স্বীকার করায় এবং জিনদেরকে দিয়েই সাধারণত কাজগুলো করে থাকে। এবং মিশরের অধিকাংশ তান্ত্রিক কবিরাজরাই সরাসরি জিনের কাছ থেকে জাদুবিদ্যা ওরা শিখে নেয়, যার কারণে ওদের জাদুবিদ্যাগুলো অত্যন্ত ভয়ঙ্কর হয়ে থাকে। আর আমাদের অত্র অঞ্চলে অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে জিনদেরকে বলা হয় যে তুমি এই কাজটা করো, তখন ওরা করে আসে। ওরা কোন পদ্ধতিতে কাজ করেছে ওই ভেতরের পদ্ধতিটা জানায় না। তো জিনদেরকে কোনো একটা কিছু দিয়ে খুশি করিয়ে তাদেরকে দিয়ে ওই কাজটি করানো হয়। আর মিশরের কালো জাদুর পদ্ধতিটা কিছুটা অন্যরকম, যে জিনদের কাছ থেকেই মূলত তান্ত্রিকটা কালো জাদু শিক্ষা করে। এই জন্য মিশরীয় কালো জাদু বা আফ্রিকাও কিন্তু একই রকমের ব্যাপারগুলো রয়েছে। তো এই ঘটনাটি শুরু হয়েছিল 1995 সালের দিকে। তখন এই যে ইমান আহমেদ, উনি কলেজ লাইফ শেষ করবেন এমন একটা সময় আর কি, তো উনি কিন্তু কোরআনে হাফেজ ছিলেন। তো ইমান আহমেদের বাড়ির পাশে একজন প্রতিবেশী চাচা ছিলেন, উনি কিন্তু ভয়ঙ্কর জাদুবিদ্যায় পারদর্শী ছিলেন। যদিও নামে মুসলিম ছিলেন, তো ইমান আহমেদের ওই প্রতিবেশী চাচার নাম ছিল সুলাইমান। এই সুলাইমান কিন্তু ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনদেরকে আয়ত্তে এনে বিভিন্ন রকমের জাদুবিদ্যা শিখেছিল এবং নিজেও জাদুবিদ্যা করত সরাসরি, এবং জিনদেরকে দিয়েও কিন্তু জাদুবিদ্যা সম্পন্ন করত। তো এই ইমান আহমেদ কলেজে পড়ার সময় থেকেই ওই চাচার প্রতি তার খুব একটা আগ্রহ জন্মে। চাচার কাছে অনেক লোক আসে, কত মানুষ কত সমস্যা নিয়ে আসে, চাচা এই সমস্যাগুলো সলভ করে দেন, কত মানুষ তাকে মানে সম্মান করে। এই চিন্তা থেকে এই ইমান আহমেদের মনের মধ্যে একটা আগ্রহ জন্মে যে সে একজন তান্ত্রিক হবে। তো ইমান আহমেদ একদিন এই সুলাইমান চাচার কাছে যান, তার ইচ্ছার কথা প্রকাশ করেন। আর এই সুলাইমান চাচা মনে মনে চাচ্ছিলেন তার এই বিদ্যাটা কোন একজনকে শিখায় যাতে উনি যেতে পারেন আর কি, ওনারও বয়স হয়ে গেছিল। কিন্তু এই সুলাইমান চাচা চিন্তা করলেন যে এই ইমান আহমেদ হলো তার প্রতিবেশী, তার মা বাবা এই সুলাইমান চাচাকে খুব ভালো করে চেনেন, এখন যদি পিতা মাতার অনুমতি ছাড়া তাকে আমি এই বিষয়টা শেখাই তাহলে তো সমস্যা। তখন এই সুলাইমান চাচা উনি এই ইমান আহমেদকে বলেন যে বাবা তুমি তোর মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, তোমার মা বাবা অনুমতি দিলে আমি এই জিনিসটা তোমাকে শেখাবো, কারণ এই সমস্ত কাজের ঝুঁকি থাকে, পরে তোমাকে শেখাবো, তোমার মা বাবা আমাকে সে গালমন্দ করবে যেহেতু প্রতিবেশী, আমি এসব ঝামেলায় জড়াতে চাই না, তোমাকে শেখানো আমার ইচ্ছা আছে কিন্তু এই কাজটা তোমাকে করতে হবে। তখন এই ইমান আহমেদ বাড়িতে গিয়ে মা বাবাকে যখনই এই বিষয়টা বলছেন, মা বাবা তো তাকে একদম মানে পিটাতে আসছেন যে তুমি একটা কোরআনে হাফেজ হয়ে এরকম ব্ল্যাক ম্যাজিক শিখতে চাও, এটা তো ঠিক না। তখন এই ইমান আহমেদ বলে না আমি চাচার কাছ থেকে ব্ল্যাক ম্যাজিক শিখবো না, আমি ভালো জিনিসটা শিখবো যেটা দিয়ে মানুষের উপকার হয়। তখনও রাজি হয় না, তারপরে একটা ছেলে এমন জেদ চেপে বসেছে একটা পর্যায়ে মা বাবা রাজি হয় যে ঠিক আছে তুমি ভালো জিনিসটাই শিখবা। তখন ওই সুলাইমান চাচাকে গিয়ে ইমান আহমেদ বলে যে আমার মা বাবা এটা বলেছে। তখন সুলাইমান চাচা বলে আগে আমি তোমার মা বাবার সাথে কথা বলি যে আসলেই তারা অনুমতি দিয়েছে কিনা, যদি দেয় তাহলে আমার কোনো আপত্তি নেই। তখন সুলাইমান চাচা তার মা বাবার কাছ থেকে শুনে নেন, তার মা বাবা বলে ছেলে চাচ্ছে তুমি শেখাও কিন্তু তুমি ভালো জিনিসটাই শিখায়ও, মানুষের ক্ষতি হয় এমন কোনো জিনিস শিখায়ও না, উনিও কথা দেন যে ছেলেটা ভালো আমি ওকে ভালো জিনিসই শেখাবো, কারো ক্ষতি হয় এমন জিনিস আমি শেখাবো না। তো এই ইমান আহমেদ যিনি উনি তো লেখাপড়া করতেন, তো প্রতি শুক্রবার তার প্রশিক্ষণ, এই যে সুলাইমান চাচা প্রতি শুক্রবার এশার নামাজের পরে এই ইমান আহমেদকে বিভিন্ন বিষয় শেখাতে থাকেন, বিভিন্ন রিচুয়াল শেখাতে থাকেন, বিভিন্ন মানে এই তদবির সংক্রান্ত যে ব্যাপারগুলো একদম বেসিক লেভেল থেকে শুরু করে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকেন। তো একটা পর্যায়ে এই সুলাইমান চাচা ইমান আহমেদকে বলেন যে বাবা এখন তোমার নিজস্ব কিছু বিষয় তোমাকে আয়ত্ত করতে হবে, যে জিনিসটা আমি তোমাকে দিতে পারবো না সেটা হলো কোন একটা জিনকে তোমার আয়ত্তে আনতে হবে। এখন কিভাবে জিন আয়ত্তে আনবে? তখন এই সুলাইমান চাচা কিছু তদবির শিখিয়ে দেন এবং বলেন যে এই অঞ্চলের একজন সর্দার জিন আছে, উনি খুব ভালো জিন, তো তুমি তাকে আয়ত্তে আনার চেষ্টা করো, সে যদি তোমার আয়ত্তে নাও আসে তারপরেও তোমাকে কোন একটা বিষয়ে সে সহযোগিতা করবে বলে আমার বিশ্বাস। তখন উনি শিখিয়ে দেন যে তুমি প্রতি বুধবার এই যে একটা মসজিদ আছে ওই মসজিদের তুমি রাত্রে থাকবা, তাহাজ্জুদের নামাজ পড়বা, ইবাদত বন্দেগী করবা, কোনো একটা বুধবারে তোমার সাথে তার দেখা হবে, কারণ ওই জিনটা প্রতি বুধবার ওই মসজিদে আসে, যদি কখনো না আসে কোনো একটা বুধবার তো সে আসবেই, তোমার সাথে তার দেখা হবে। তো ওই অনুযায়ী এই যে ইমান আহমেদ উনি ওই মসজিদে প্রতি বুধবার রাত কাটাতে থাকেন, তাহাজ্জুদের নামাজ পড়েন, বেশ কয়েক সপ্তাহ হয়ে যায় তো ওই জিনের সাথে তার সাক্ষাৎ হয় না, প্রায় দুই সপ্তাহ কি তিন সপ্তাহের পর এক সপ্তাহে মানে তখন একটু অলসতা চলে আসে যে কয়েক সপ্তাহ করলাম আসলো না, ওই দিন আবার একটু ঘুম ঘুম পাচ্ছিল, বেশ একটু ঘুমিয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে আর কি মসজিদের ভিতরে। হঠাৎ করে মনে হলো দরজা দিয়ে আলখেল্লা পরা খুব সুঠামদেহি একটা মনুষ্য অবয়বে একজন সুদর্শন মানুষ প্রবেশ করলেন, কাঁচা পাকা দাড়ি, মাথায় পাগড়ি। তো ঢোকার পর, ওই মসজিদে ঢোকার পর ওই যে জিনটা সেই সালাম দিয়েছে ইমান আহমেদকে এবং সালাম দিয়ে জিজ্ঞেস করে বাবা তুমি এসব আমল কেন করছো, আমাকে বশ করার জন্য? আমি তো বাবা কারো বশ্যতা স্বীকার করি না, আল্লাহ ছাড়া আমি কারো বশ্যতা কখনো স্বীকার করব না, সে যেই হোক না কেন, এখন বলো তুমি আমার কাছে কি চাও, তোমাকে কে এই বুদ্ধি দিছে তা আমি জানি, সুলাইমান বুদ্ধি দিয়েছে, তো তো আমি তো তোমার বশ্যতা স্বীকার করব না, এটা তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ, তবে তুমি ভালো ছেলে, তোমার বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি, মানুষের উপকার করতে চাও, তো তোমার কাজে আমি সন্তুষ্ট, যদিও বা তোমাকে আমি এখন যে জিনিসটা দেব এই জিনিসটা পাওয়ার জন্য বহু মানুষ সারা জীবন সাধনা করেও পায় না, তোমাকে আমি একটা আংটি দেব,
এই আংটিটা তুমি আঙ্গুলে পরে রাখবা, আর এই আংটির গোলাম হয়ে যাবে তোমার ভয়ানক দুর্ধর্ষ সাতটা জিন। এই সাতটা জিন কিন্তু নামাজি এবং পরহেজগার, তাদেরকে দিয়ে তুমি কোনো খারাপ কাজ করাতে পারবা না। যদি দেখো কোনো মানুষ বিপদে পড়েছে, কোনো খারাপ জিন দ্বারা আক্রান্ত হয়েছে, কোনো কালো জাদু দ্বারা আক্রান্ত হয়েছে, তখনই তুমি শুধু এই সাতজনের সাহায্য নিবা, কিন্তু ভুলেও তাদেরকে কোনো অন্যায় কাজ করতে বলবা না। এইটা তোমার প্রতি আমার অনুরোধ বলো আর আদেশ বলো, যেটাই বলো এটা কিন্তু তোমাকে পালন করতে হবে। আর বাবা মনে রেখো, এই আংটিটা তুমি মনের ভুলেও কিন্তু কখনো তোমার হাত ছাড়া করো না। কারণ হচ্ছে তুমি ওই সাতজনকে দিয়ে যাদের চিকিৎসা করাবা, তাদের সাথে যে খারাপ পিশাচগুলো থাকবে, ওরা কিন্তু আমার এই দুর্ধর্ষ সাতটা জিনের ক্ষতি করতে না পারলেও তোমার ক্ষতি করবে। তখনই ক্ষতি করতে পারবে যদি এই আংটিটা তুমি হাত ছাড়া করো। কারণ এই আংটির সাথে এই সাতজনের একটা সম্পর্ক রয়েছে। তুমি যতক্ষণ এই আংটিটা সাথে রাখবা ততক্ষণ অন্য কোনো জিন তোমার কাছে আসার সাহস পাবে না। কারণ হচ্ছে তোমার যদি কোনো ক্ষতি করে তাহলে এই সাতজন সাথে সাথে তাকে অ্যাটাক করবে। কিন্তু তোমার হাতে যদি আংটিটা না থাকে তাহলে তুমি এই সাতজনকে ডাকতে পারবা না, তখন কিন্তু বিপদে পড়বা। যতই চিৎকার করো এই সাতজন তোমার ডাক শুনবে না, এই আংটিটা সাথে থাকলেই শুধু শুনবে। সুতরাং বিষয়টা কিন্তু মাথায় রেখো। এই বলে উনি একটি আংটি নিজের হাত থেকে খুলে এই ইমান আহমেদকে দিয়ে যান এবং ওখান থেকেই উনি বিদায় নিয়ে চলে যান। এরপরে কেটে যায় দীর্ঘ একটি সময়। ইমান আহমেদ উনি মানুষের উপকার করতেন, কোনো ধরনের কোনো টাকা পয়সা নিতেন না। যদি একান্তই কেউ খুশি হয়ে কিছু দিত তা উনি সহজে নিতে চাইতেন না। এভাবে বহু মানুষের উনি উপকার করেছেন, মিশরের বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন মানুষের উনি উপকার করেছেন। তো এভাবে কিন্তু পাঁচ ছয় বছর কেটে যায়। তো এই যে ইমান আহমেদ উনি মিশরের কায়রো সিটিতেও ছিলেন দুই বছর। ঘটনাটি মূলত ঘটেছিল 2002 সালে। ওই কায়রো সিটি থেকে কাহারগা আসার আগে, কাহারগা নামক একটা জায়গায় আসছে আর কি, তো আসার আগে একটা মৃত্যু শয্যাশায়ী মানে একদম মুমূর্ষ একজন মহিলাকে জাদু এবং জিনের আক্রমণ থেকে বাঁচাতে উনি গিয়েছিলেন। তো ওই মহিলাকে জাদু করে মেরে ফেলার জন্য বান মারা হয়েছিল। কেউ ওই মহিলার পেছনে বেশ অনেকগুলো পিশাচ জিন চালান করে দিয়েছিল। তো এই যে ইমান আহমেদ কি করেছিলেন, উনি ওই দুর্ধর্ষ সাতটা জিনকে দিয়ে ওই পিশাচগুলোকে বন্দি করে ফেলেছিলেন এবং ওদেরকে বোতলে ভরে মাটির নিচে পুঁতে ফেলেছিলেন। এবং ওই যে মহিলা ওনার ঘর থেকে মাটির নিচ থেকে কালো জাদুর অনেক সরঞ্জাম উদ্ধার করেছিলেন, পুতুল, কাপড়, বিভিন্ন প্রাণীর শিং, এরকম জিনিসগুলো পাওয়া গিয়েছিল। তখন ব্যাগের মধ্যে ভরে ওইগুলো একদম নষ্ট করে ফেলেছিলেন। এবং ওই মহিলাও আল্লাহর রসের সময় দ্রুত সুস্থ হয়ে যায়। কয়েকদিন সময় লেগেছিল আর কি ওই কাজগুলো করতে। তবে ওই ভদ্র মহিলার পেছনে যেই খারাপ জিনগুলোকে চালান করে দেওয়া হয়েছিল, যখন একটা একটা করে তাদেরকে বোতলে ভরা হচ্ছিল, ওই জিনগুলো ছিল হচ্ছে ইফরিত প্রজাতির জিন, খুব খারাপ প্রজাতির জিন। তো ওই বোতলে ঢোকানোর সময় ওই জিনগুলো শুধু একটা কথাই বলছিল যে ইমান, যেদিন তোর হাতের এই আংটিটা থাকবে না সেদিন কিন্তু তোর জীবনের শেষ দিন হবে, মনে রাখিস। কয়দিন বন্দি করে রাখবি এ কথা কিন্তু তুই মাথায় রাখিস। তো এই ইমান আহমেদ ওই কথাগুলো গ্রাহ্যই করে নাই, কারণ সে যতগুলো ট্রিটমেন্ট করেছে সবসময় জিনগুলো একই কথাই বলতো যে যেদিন বের হবো তোর জীবনের শেষ দিন হবে, এগুলো সব জিনই বলে। তখন গতানুগতিক একটা উত্তর ইমান আহমেদ দিত যে তুমি আর আমার কি করবো, এরকম হাজার হাজার জিনগুলোকে আমি কত কিছু করে দিলাম আর তোমরা আসছো আমার ক্ষতি করার জন্য, আর তোমরা ক্ষতি করবা পরে, তাই না, আগে নিজে বাঁচো, এইগুলা বলতো। তো কি হয়, এই ট্রিটমেন্টটা করার পর এই ইমান আহমেদ যেদিন ওই জায়গা থেকে চলে আসছিলেন, আসার পথে কি হয়েছিল, ওনার গাড়িতে একটা সমস্যা দেখা দিয়েছিল। ওখানে তো অনেক দূরত্ব দূরত্ব এক একটা জায়গা, এরকম ঘনবসতি বাংলাদেশের মতো তো না, গাছপালা নাই, কয়েকশো কিলোমিটার পর পর এক একটা জায়গা পড়ে যেখানে একটু দাঁড়ানো যায়। তো ওনার গাড়িতে একটা সমস্যা হয়েছিল, উনি ওনার ডান হাত দিয়ে ওই সমস্যাটা সলভ করতে গিয়ে হয়েছিল কি, ওনার আংটির সাথে বারবার ওই একটা জায়গা বেঁধে যাচ্ছিল গাড়ির। তখন আর মনে হলো যে আংটিটা যদি খুলে কাজ করি তাহলে কাজ করতে সুবিধা হবে, তাছাড়া ওখানে যে তেল মোবাইল আছে হাতে লেগে যেতে পারে, উনি নিজেই গাড়ি ড্রাইভ করছিলেন।
তো উনি ওই আংটিটা খুলে ওই গাড়ির একটা জায়গায় রেখেছিলেন। এরপর উনি গাড়িটা মেরামত করে হাত পরিষ্কার করে উনি গাড়ি চালানো শুরু করেন। ওই দিকে দেরি হয়ে যাচ্ছিল, দ্রুত ওনাকে বাড়িতে ফিরতে হবে। তো এই যে দ্রুততার যেই ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো মেনটেন করতে গিয়ে ওনার হাতে যে আংটি নাই এটা ওনার মাথায় ছিল না। হতে পারে যে কোনো অদৃশ্য শক্তির প্রভাবে এটা ওনার মাথায় কাজ করছিল না, এটাও হতে পারে। তো উনি বাড়িতে চলে এসেছেন, অথচ ওনার মাথায় কিন্তু নাই। হঠাৎ করে ওনার কাছে মনে হলো যে আরে আমার আংটিটা কই। দ্রুত উনি ওনার গাড়ির কাছে ছুটেছেন, গাড়ির মধ্যে তন্ন তন্ন করে খুঁজে ওই আংটিটা পান না উনি। এদিকে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যার পরে শুরু হয়ে যায় ওনাদের বাড়িতে ভয়ানক এক তাণ্ডব। মনে হচ্ছে বাড়ির চারদিকে তুফান শুরু হয়ে গেছে, কিন্তু অন্য কোনো জায়গায় ওই তুফানের আলামত নাই। আর ওনাদের বাড়ির প্রত্যেকেই দেখতে পাচ্ছেন যে লম্বা লম্বা কালো শ্যাডো, মানে ছায়া আকৃতির হাজার হাজার অবয়ব ওনার বাড়ির চারদিকে ঘুরছে এবং প্রত্যেকে ফিস 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 করে কিছু একটা বলছে, তাদের ভাষা বোঝা যাচ্ছে না। আর এদিকে ইমান আহমেদের শরীরে তীব্র যন্ত্রণা শুরু হয়ে যায়, এমন যন্ত্রণা যে উনি সহ্য করতে পারছিলেন না। তো এদিকে ইমান আহমেদ তো চিৎকার চেঁচামেচি করছে, মনে হচ্ছে ওনার শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দুমড়ে মুচড়ে যাচ্ছে, বা অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেউ চেপে ধরে রেখেছে বা ছিঁড়ে ফেলছে, এমন একটা অবস্থা। এখন এই ধরনের একটা সিচুয়েশন চলছে ঘরের মধ্যে, বাইরেই অবস্থা। তারপরও ইমান আহমেদের বাবা দৌড় দিয়ে ওই সুলাইমান চাচার বাড়িতে চলে যান। উনি যখন দৌড়ে যাচ্ছিলেন তখন কোনো সমস্যা হয়নি, ওই জিনিয়া তার কোনো ক্ষতি করেনি। যখন সুলাইমান চাচার কাছে আসেন তখন সুলাইমান চাচা বলেন যে আমার কাছে যে জিনগুলো রয়েছে এদেরকে দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। কারণ হচ্ছে ইমান আহমেদ এতদিন ধরে মানুষের যে সমস্যাগুলো সমাধান করেছে, যে জিনগুলোকে বন্দি করেছে বা হত্যা করেছে, আবার যেগুলোকে বন্দি করেছে সেগুলো আবার ছাড়া পেয়ে গেছে অনেকগুলোই, এই সবগুলো একত্রে ইমান আহমেদকে আক্রমণ করেছে, আত্মীয় স্বজন সহ এরা এসে আক্রমণ করেছে। এখন আমার পক্ষে করাটা অত্যন্ত কঠিন যে আমি ওদেরকে বাঁচানোর চেষ্টা করব। তারপরেও ইমান আহমেদের বাবা সুলাইমান চাচাকে অনুনয় বিনয় করতে থাকেন, সুলাইমান চাচা তার কিছু রিচুয়াল শুরু করেন। তো একটা সময় মনে হয় এই জিনিসগুলো থেমে গেল, কিন্তু অন্য আর একটা সমস্যা শুরু হলো, সেটা হলো ইমান আহমেদের শরীরে কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু তার পরিবারের সদস্যদের সাথে ভয়ানক অত্যাচার শুরু হয়ে গেল। তারা প্রত্যেকে যন্ত্রণায় ছটফট করা শুরু করল। যখন সুলাইমান চাচা এই বিষয়গুলো বুঝতে পারলেন তখন ওই জিনদের যে সর্দার ছিল, যারা এসে উৎপাত করছে, ওরা কিন্তু সর্দারের আন্ডারে কোন একটা অপারেশন চালায়। তখন সর্দারকে ডাকা হলো, বলে কিসের বিনিময়ে তারা এই সমস্যাটা বন্ধ করবে? তখন সর্দার বলল সমস্যার সমাধান একটাই, হয় ইমানকে তারা নিয়ে যাবে, আর যদি নিতে না পারে তাহলে পরিবারকে নিশ্চিন্ন করে দেবে, দুইটার একটা। এই বিষয়টা শোনার পরেও সুলাইমান চাচা তার চেষ্টা অনুযায়ী উনি করেছিলেন, সর্বোচ্চ চেষ্টাটা করেছিলেন, কিন্তু পারেন নাই। ফজরের আজানের আগ মুহূর্তে ইমান আহমেদ উনি ইন্তেকাল করেন। আর ইন্তেকালের পরে ইমান আহমেদের শরীরে লোকাল ভাষা, লোকাল অ্যারাবিক যেই ভাষাগুলো রয়েছে আর কি, তো ওই ভাষা একটা লেখা ফুটে ওঠে, যেটা বাংলা এরকম হয়, সেটা হচ্ছে প্রতিশোধ ইফরিদ, মানে ইফরিদের প্রতিশোধ, যেরকম লেখা বাংলা করলে প্রতিশোধ ইফরিদ এই শব্দটা হয় আর কি। তো ফজর আজানের পর সবকিছু একদম শান্ত হয়ে যায়, পরিবারের সদস্যরা বেঁচে থাকলেও তাদের আর কোনো ক্ষয়ক্ষতি না হলেও ইমান আহমেদের কিন্তু পৃথিবী থেকে চলে যেতে হলো। সবাই ইমান আহমেদকে জানাজা দিয়ে কবর দিয়ে দেয়। ইমান আহমেদ যে বিদ্যাটা শিখেছিলেন মানুষের উপকারের জন্য, কিন্তু এই উপকার করতে গিয়ে অসংখ্য ভয়ানক দুর্ধর্ষ পিশাচ প্রকৃতির জিনদেরকে নিজের শত্রু বানিয়ে ফেলেছিল, যার কারণে এই জিনিসগুলো তার পিছু লেগেছিল। যে কোনো কারণেই হোক, তাদের একটা মায়াজালের কারণেই হোক, ইমান আহমেদ ভুলে গিয়েছিল তার আংটিটা সে খুলে রেখেছে। মূলত খুলে রাখার কারণেই ওই জিনিসগুলো তাকে ভুলিয়ে দিতে পেরেছিল, এমনটাই মনে করে তার পরিবারের সদস্যরা। তো ইমান আহমেদের ছোট ভাই হেলমি আহমেদের কাছ থেকে আহমেদ ভাই ঘটনাটি সংগ্রহ করেছেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটির একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে, সেটি হচ্ছে যে আমাদের মধ্যে অনেকেই প্যারানর্মাল বিষয়ে এক্সপার্ট হতে চান। অনেকেই দেখা যাচ্ছে যে ফেসবুকে ইউটিউবে এগুলোর বিজ্ঞাপনও দিয়ে থাকেন যে তারা বিভিন্নভাবে এই সমস্যাগুলোর সমাধান করছেন।
মানুষ এটাতে আগ্রহী হচ্ছে, তারা তাদের সমস্যাগুলো তাদেরকে বলছে, হ্যাঁ এটার প্রয়োজন আছে, তা না হলে মানুষ কার কাছে যাবে এই সমস্যাগুলো নিয়ে, তাই না? চারদিকে ঠক, বাটপার, প্রতারক, জোচ্চোর এগুলোতেই ভরা। কারণ এগুলো এমন একটা সমস্যা, এগুলো থেকে বাঁচার জন্য মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করার জন্য প্রস্তুত হয়ে থাকে। আর এই সুযোগটাই এই প্রতারক চক্রগুলো নেয়ার জন্য বসে আছে। তো এই জন্য ভালো মানুষের সন্ধান পাওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে থাকে। কিন্তু আমরা অনেকেই ভুলে যাই এই কাজগুলো যারা করেন এরা কতটুকু ভয়ানক বিপদের মধ্যে রয়েছেন। আমাদের মধ্যে যারা অনেকে এই কাজগুলো শিখতে চান তাদেরকে আমি সবসময় অনুরোধ করি যে এই কাজগুলো করার মাধ্যম দিয়ে আপনারা অদৃশ্য এমন কিছু এন্টিটি বা শক্তির বিপরীতে নিজেকে দাঁড় করাচ্ছেন যাদেরকে দেখতে পাওয়া যায় না। মানুষকে তো দেখতে পাওয়া যায়, মানুষকে তো বোঝা যায় অমুক আমার শত্রু, কিন্তু এগুলো এমন একটা শত্রু আপনাকে তো মারবে, আপনার পুরো পরিবারকে শেষ করে দেবে। এই জন্য এই বিষয়গুলো শেখার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে অবশ্যই ভালো কোনো বুজুর্গ ব্যক্তির কাছ থেকে অনুমতি নিয়ে এই জিনিসগুলো আপনারা চর্চা করার চেষ্টা করবেন। অনেক সময় দেখি যে এই রুকিয়া কোর্স করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, টাকার বিনিময়ে রুকিয়া কোর্স করায়, যে আপনি ওখান থেকে রুকিয়া কোর্স করবেন, সেখান থেকে আপনি এই জিনিসগুলো শিখে কাজ করা শুরু করবেন। আমি সবসময় বলি এই ধরনের ভয়ানক কোনো এই সিদ্ধান্ত নেবেনই না, কারণ এই জিনিসগুলো নিয়ে কাজ করা মৃত্যু নিয়ে খেলা করার সামিল। আপনি অবশ্যই এই বিষয়ে এক্সপার্ট কোনো একজন কামেল বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যে থেকে তার অনুমতি নিয়ে তার কাছ থেকে এই বিষয়গুলো শিখে নিয়ে আপনি কাজ করবেন। যদি উনি আপনাকে অনুমতি দেন, এজাজত দেন, তাহলে বিষয়গুলো এত সহজ না। আপনি টুকটাক ঝাড়ফুঁকের কাজ করতে পারেন, স্বাভাবিক যে ঝাড়ফুঁকগুলো রয়েছে, স্বাভাবিক যে রুকিয়াগুলো রয়েছে সেটা, কিন্তু দেখা যাচ্ছে যে জিনে ধরা রোগীর ট্রিটমেন্ট করার জন্য রুকিয়া কোর্স সহ বিভিন্ন জিনিসগুলো করানো হয় টাকার বিনিময়ে। এগুলো যে কি ভয়ানক বিপদ আমরা ডেকে আনবো এই জিনিসগুলো যদি আমরা করি, আমরা কল্পনা করতে পারবো না। এগুলো এত সহজ না, এগুলো আমলের সাথে সম্পর্কযুক্ত। ভালো একজন ওস্তাদের সান্নিধ্যে থেকে তার অনুমতি নিয়ে সেই কাজগুলো করার সাথে সম্পর্কযুক্ত। এই জন্য ভুলেও এই ধরনের ভয়ানক সিদ্ধান্তে কেউ পা বাড়াবেন না, এটা বিনীত অনুরোধ রইল, কারণ এগুলো একটু ভুল করলেই বড় ধরনের বিপদ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় লিসেনার্স, আশা করছি আমাদের এবারের 95 নম্বর এপিসোডটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের চ্যানেল খুব দ্রুত 200K মানে 2 লক্ষ সাবস্ক্রাইবার্সের একটি মাইল ফলক ছুঁতে যাচ্ছে, এখনো বেশ কিছু বাকি রয়েছে। আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন প্লিজ। আর আপনাদের পরিচিত যারা রয়েছেন তাদেরকেও আমাদের চ্যানেল লিঙ্কটা শেয়ার করতে পারেন, যাতে করে তারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং সত্য ভয়ের ঘটনাগুলো শুনতে পারেন। আমরা চেষ্টা করি সত্য ভয়ের ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, কিন্তু কখনোই আমরা বলতে পারবো না আমরা সর্বক্ষেত্রে সত্য ভয়ের ঘটনাগুলো উপস্থাপন করতে পারি। কারণ হচ্ছে আমরা ফিল্ড লেভেলে গিয়ে এই ঘটনাগুলোর সত্যতা অনুসন্ধান করতে পারি না, যার কারণে আমরা বিশ্বাস করি যে লিসেনাররা আমাদেরকে সত্য ভয়ের ঘটনাগুলো পাঠান, সেই বিশ্বাস থেকেই আপনাদেরকে আমরা বলি আমরা সত্য ভয়ের ঘটনা বলার চেষ্টা করি। কতটুকু পারি আমরা জানি না, আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকে না, এতটুকু বলতে পারবো। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডটা এ পর্যন্তই রাখব। ইনশাল্লাহ আসছে শনিবার হরর নাইটের আরও একটি এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnandahorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে afnandahorrorworld@gmail.com। আর ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আমরা সেখানে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা স্প্রিংটা চেক করে নিতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে আপনাদের হল ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হোল ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।